exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। আজকে বুধবার, আর যে কারণেই আপনার এই প্রিয় অনুষ্ঠানটা আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM এ শুরু হয়ে গেল। আর ধন্যবাদ দিই সবাইকে, প্রত্যেক এপিসোডেই আমি চাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিতে, কারণ আপনাদের যে পরিমাণ সাপোর্ট আমি পাই সেটা আমার জন্য অনুপ্রেরণা, এবং এই অনুপ্রেরণাটা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আর এভাবে আপনারা আমাকে সাপোর্ট না করলে আসলেই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই অনুষ্ঠানের শক্তির উৎস হচ্ছেন আপনারা, থ্যাংক ইউ। আমার কৃতজ্ঞতা জানাই এবিসি রেডিও এবং হ্যালো 920 টিমের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা, যে আমরা অনেকেই ভেবেছিলাম যে হয়তো আজকে গভীর রাতে আমাদেরকে সাহারি করতে হবে, আগামী কালকে থেকে হয়তো পবিত্র রমজান মাসটা শুরু হবে, কিন্তু সেটা হলো না, একটা দিন পিছিয়ে গেল। যাই হোক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আজকে একজন অতিথি আছেন এবং এই অতিথির গল্পটা আপনি খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ভয়াবহ কিছু গল্প আজ রয়েছে। সো আগে থেকে আমি কিছুই বলতে চাই না, যিনি রয়েছেন তার কাছ থেকেই পুরোটা শুনব। তার আগে আমাদের ফোন নম্বরটা একটু বলে দেই, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন পুরো বাংলাদেশকে। সে নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি, 09613892892। এখানে ফোন করবেন। এছাড়া আপনি চাইলে ফেসবুকে আমার সাথে সরাসরি যোগাযোগটা চালু রাখতে পারেন। আমার ফেসবুকের নাম হচ্ছে আরজে সেতু। পেজটা সহজে খুঁজে বার করতে যে যেটাতেই ব্রাউজ করেন না কেন, সেখানে গিয়ে লিখবেন www.facebook.com/setu.abcradio। এটা দিয়ে সার্চ দেওয়ার পর যেই আরজে সেতুটা আসবে সেটাই অরিজিনাল। ওকে, আর কথা না বাড়াই, আমি অতিথির কাছে যাই সরাসরি। আপনার নামটা একটু দয়া করে বলবেন। আচ্ছা, বয়সটা কেমন হবে এখন?
আমার বয়সটা হবে 56 অথবা 7।
56 অথবা 57 বছর বয়সের দীর্ঘ জীবন। আপনি শুরু করুন বলা, যেখান থেকে আপনার মনে পড়ে। আমরা সাধারণত একেবারে ছোটবেলা থেকেই শুনতে প্রিফার করি।
জি ভাইয়া, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ছোটবেলা থেকে বলবো ভাইয়া, একত্র জংটা আমি পুরো দেখেছি। আমার
একাত্তরের যুদ্ধ,
জি, একাত্তরের যুদ্ধটা আমি
তখন কেমন বয়স ছিল
দেখেছি। একাত্তরের জঙ্গের সময় আমার বয়সটা 7 বছর ছিল। জি, তার আগের কথা বলবো যে আমার ফ্যামিলিটার কথা বলতেছি। আমার ফ্যামিলিটা অনেকটা হেভি ছিলেন। আমার বাবার একই সন্তান ছিলাম, বড় সন্তান,
একমাত্র মেয়ে।
আর দ্বিতীয় আমার ভাই হয়, সেটা সামনে বলবো। তো আমার ফ্যামিলিটার ভিতরে আমরা বাচ্চা ছাড়া 3 জন ছিলাম, আমার বাবা, আমার ছোট চাচু, তার ভিতরে আমার বাবা বিয়ে করেছে, আর আমার মেজো চাচু, ছোট চাচু তখন লেখাপড়া করে, আর আমার একটা ফুফু ছিলেন। আমার বাবার 3 ভাই বোনের একই বোন। আমার কোনো ছোট ই ছিল না, সাথী ছিল না। আমার ফুফু তখন 13-14 বছর বয়স, সেই আমাকে লেখাপড়া করাতো। আর আমার মা ছিলেন গাইনি ডক্টর, বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, দাদু ছিলেন মুক্তিযোদ্ধা, আমার মেজো চাচু ছিলেন পাকিস্তানে সেনাবাহিনীতে ছিলেন।
আচ্ছা,
জি,
তৎকালীন পাকিস্তান, মানে কোন পাকিস্তানে ছিলেন? পশ্চিম পাকিস্তান।
জি, তো তখন তার থেকে 2 ছেলে।
কার 2 ছেলে?
জি, মেজো চাচুর।
মেজো চাচুর 2 ছেলে?
2 ছেলে।
আচ্ছা,
আর এরকম ভাবে মনে করেন আমাদের সংসারটা অনেক হ্যাপি, অনেক আদরে এনেকে আমি বড় হয়েছি।
আপনারা থাকতেন কোথায়?
আমাদের বাড়িটা হচ্ছে কুমিল্লাতে।
কুমিল্লাতে,
জি। তো এরকম ভাবে মনে করেন যাবজ্জীবন অনেক হ্যাপি যাতেছে, অনেক ভালো যাইতেছে। তারপরে এনেকে আসে আপনার জঙ্গের সময়টাতে, যখন জং স্টার্ট হবে।
জং বলতে উনি বোঝাচ্ছেন যুদ্ধ,
যুদ্ধ যেটা 71-এর যুদ্ধ আর কি। তখন আমার বয়সটা 7 বছর চলতেছে। হ্যাঁ, আমি যুদ্ধটা দেখেছি যে এইভাবে আমার মা, আমার দাদি, আমার দাদু এনেকে নিয়ে পালাতো, এখান দিয়ে জাহাজ আসছে, ওইখান দিয়ে পাকিস্তানি আসছে, এখান দিয়ে মনে করেন দেশত আসছে, এরকম করে এনেকে নিয়ে নিয়ে পালাতো। আমাদের বাড়িটার ভিতরে প্রচুর বড় বাড়ি ছিলেন, যেটাকে জমিদার বাড়ি বলা হতো আমাদের বাড়িটাকে। তো এরকম অনেক হামলা হয়েছে আমাদের উপরে, দিনও হয়েছে মেয়েদেরকে এনেকে নির্যাতন করতো, মেয়েদেরকে উঠায় নিয়ে যেত, তখন এগুলো আমরা দেখতাম, আমাদের চোখের সামনে এগুলো হতো, বুঝতাম। তারপর আবার এরকম হতো যে ওই আর্মিরা মিলিটারির আসছে, তখন তো মিলিটারি বলতো, হ্যাঁ মিলিটারির আসছে, পাকিস্তানি আসছে, ওদিক দিয়ে আবার ধরে নিয়ে আসতো, আবার আমার বাবা এনেকি ধরে নিয়ে আসতো, আসার পরে এনেকি পাকিস্তানদেরকে বলতো যে বল জয় বাংলা, তো বলতে পারতো না, ওরা বলতো জয় বাংলা, তো ওদেরকে মারা হইতো, পিটা হতো,
পাকিস্তানি সৈন্যদেরকে ধরে আনা হতো,
হ্যাঁ হ্যাঁ ধরে আনা হচ্ছে, আমার বাবা কয়েকবারই আনছে, কয়েকবার মারছে
ওদের মুক্তিযোদ্ধারা যারা ছিলেন,
জি জি মুক্তিযোদ্ধা যারা ছিলেন, কারণ আমাদের বাড়ির পাশেই ক্যাম্প ছিলেন, শিলমুড়িতেই ক্যাম্প ছিলেন, তো ওখান থেকে ধরে আনা হয়তো। তো আর একটা আন্টি ছিলেন, ওর নাম ছিলেন নূরজাহান, ও আমার বাবাকে ইনফরমেশন দিত, ইনফরমেশন দিত যে পাকিস্তানি লোকে যে এখন হামলা করবে, কোথায় এটা করতেছে,
মানে তথ্য দিত,
তথ্য দিত, হ্যাঁ জি তথ্য দিত, তার উপরে অনেকটা নির্যাতন
তথ্যগুলো কিভাবে পেতেন,
এই তথ্যগুলা অনেক এক জায়গায় পাঠাইতো, ও এইভাবে যাইতো, ওরা তো জানতো না যে ওকে এনেকে পাঠানো, যে থেকে গোবিন্দা হিসাবে বলে, এগুলো আমার বাবাকে সে এনেকে বলতো। তো আমার বাবার আবার একটা মুক্তিযোদ্ধা একটা গ্রুপ ছিল, আমাদের বাড়িতে এনেকে বড় বড় কুড়াল বানানো হতো, তরোয়াল বানানো হতো, যখন রাত হইতো তখন এনেকি এদিকে জঙ্গল আছে, জঙ্গলের দিকে আমরা ঘরে শুইতে পারতাম না, আমাদেরকে রুমের মধ্যে শোয়াতো না, আমার বাবা তো বাড়িতে থাকতোই না, ও বাগানের ভিতরে এখানে ওইখানে এগুলা থাকতো আর কি। যখন যুদ্ধটা স্টার্ট হয়েছে তখন থেকে এনেকি আমাদের রুমের মধ্যে আমরা শুতে পারি নাই, আর দিনেও যদি রান্না করা হতো তো ওটা নিয়ে চলে যেত, ওরা রান্নাঘরে যেরকম রেখে দিছে, তো আইসা এনেকি খানা দাও, খানা নিয়ে যাও, না দিলে মারধর করতো, নারী নির্যাতন করতো। তো আমার আম্মু গাইনি ডক্টর ছিলেন, ও অনেক নামী লোক ছিলেন, আর আমাদের বাড়ির পাশে হিন্দু লোক বহুত ছিলেন, হ্যাঁ, তো ও এনেকি বিনা পয়সায় রাত দিন ঝড় তুফানের ভিতরে মনে করেন ওকে ডাকছে, ও চলে গেছে, হ্যাঁ। তো আমার আম্মুকে অনেক মানুষ এনেকি লাইক করতো, অনেক মানুষ ভালোবাসত তাকে, তাকে বলতো এটা গরিবের ডাক্তার। আমার আম্মু অনেকটা সুন্দরী ছিলেন, তো আমার আম্মুকে এনেকি আমার দাদি এনেকি মুখে কালি মেখে রাখার জন্য বলতো, ওকে যেন না দেখা যায়, কেন দেখলে মনে করেন আইসা ওরা ই করবে। তো এইভাবে চলতেছে চলতেছে এর পৃথিবীতে আবার আমার আম্মু প্রেগনেন্ট হয়, তো প্রেগনেন্টের পর যুদ্ধ এরকম চলতেছে, আমি অনেক ভাইয়া লাশ দেখেছি, আমার মনে করেন আমার দাদু মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচু মনে করেন আর্মি, আমার বাবা মনে করেন একটাই কথা বলছিল যে দিনের জন্য মিঠা যাবা, আমাদের দেশের জন্য মিঠা যাবা, কিন্তু পিছে হাঁটবা না,
মিঠা যাবা বলতে মারা যাবা,
হ্যাঁ সব ই করে ফেলবা কিন্তু ই করবা না নিজেকে, হ্যাঁ। তো এটার জন্য মনে করেন ওইগুলা দেখলাম, তো কেন আমাদের ওদিক দিয়ে পাকিস্তানি প্রচুর লোক আসতেন, বাঙালি লোক ছিলেন যারা মনে করেন ওদের জন্য কাজ করতো।
আপনি কি দেখতেন, মানে
হ্যাঁ এগুলো হতে
কিভাবে কি দেখেছেন ব্যাপারগুলো,
এগুলা মনে করেন যেরকম এখন হামলা করছে পাঞ্জাবির আয়সা পড়ছে, পাঞ্জাবির আয়সা কি করছে, হিন্দু হোক মুসলমান হোক তাদেরকে এটা দেখার বিষয় ছিল না, তো ওদেরকে যখন ধরে আনতো হাফ প্যান্ট পরে পরে আসতো, এই লম্বা লম্বা, তখন তো ছোট ছিলাম, তখন তো এগুলো বুঝতাম না, এতটুকু জানতাম পাকিস্তানি, কারণ ওদের ভাষা বুঝতাম না, আর ও ফুপু বলতো, মা বলতো এটি পাকিস্তানি, ও যাইতেছে এদের ওদিক দিয়ে যাইতেছে, আমরা এদিক দিয়ে আয় নাকি, মাটি যেরকম খাল থাকে ওটা নিচে এনে কিছু কিছু উপর দিয়ে মনে করেন ওই আমাদের ক্ষেত ছিল যে ধান হয়, ওই ধানের ওইগুলা উপরে দিয়ে রেখেছে, এভাবে এনেকি চুপায় রাখতো আমাদেরকে, তারপরে এনেকি ওই ধরে ধরে নিয়ে এনেকি জব করতো, আমাদের মুসলমানও জব হয়েছে, ওরাও জব হয়েছে,
আচ্ছা
জব হয়ে আবার ওদের ওটাকে বলে যে পানির জন্য কুয়া কাটে, হ্যাঁ যে থেকে পানি তোলা যায়, এটা আছে ওই পুষ্কুনি ছিল ওই সেরি ছিল, তো ওই ওইটার মধ্যে ফালাই দিত,
মানে মেরে ফেলে দিত,
হ্যাঁ মেরে ফেলে দিত। তো এইভাবে আর কি আমাদের উপরে ওরা খেপে, আমাদের বাড়িটার উপরে বেশি পরিমাণ খেপে যায়,
কারণ
কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বাবা ওদের ধরে আনতেছে, ওদের সাথে ই করতেছে, আবার অনেক বাঙালিরা আছে তারা মনে করেন ওই পাকিস্তানের ই দিতেছে, সাপোর্ট করতেছে, তো পাকিস্তানের সাপোর্ট যে করবে তাকেই মেরে ফেলবা, এটা অর্ডার ছিল,
এটা কি আপনার বাবার বাবার অর্ডার করেছিল,
এটা মনে করেন যারা মুক্তিযোদ্ধা সবাই নাকি,
আচ্ছা সেটাই তো স্বাভাবিক, পাকিস্তানি যারা সাহায্য করবে,
হ্যাঁ যারা সাহায্য করবে এনেকি তাদেরকে মেরে ফেলবা, সে যেই হোক না কেন, হ্যাঁ আমার দাদু বলতো সে আমার সন্তানও যদি হয় তাকেও মেরে ফেলবা, তো এইভাবে এনেকে নিয়ে আসতো, এইভাবে আসতো, এর জন্য আমাদের বাড়িটার উপর বেশি পরিমাণ এসেছিল, আর আমাদের বাড়িটা অনেক বড় ছিল, হ্যাঁ আমাদের একটা দিঘি আছে যেটা মনে করেন বর্তমানে ও দিঘিটা সাতখানি জমি নিয়ে, এইরকম করে দিন চলতেছে, পলাইয়ে পালাইয়ে যেভাবে হোক দিন চলতেছে, হেরা মরতেছে, আমাদের লোকও মরতেছে, এভাবে আর কি। তো আমার আম্মু এনএকেন্সে প্রেগনেন্ট হয়। তখন এটা আপনার স্বাধীন হওয়ার সামনে যেরকম দুই মাস বাকি রয়েছে নাকি, তখন আমার একটা ভাই হয়, তো ওর বয়স তখন তিন দিন, তো তিন দিন কিন্তু আমার আম্মুর এনেকে একটা লেডিসের সমস্যা হয় যে একটা বাচ্চা হয় বাসার সাথে যে নাপটা হয় যে একটা নাড় হয় ওই নাড়টা এনেকে আমলটা আসে না, তো না আসাতে ওইটার থ্রুর এনেকেই আমার আম্মু মারা যায়।
আপনার আম্মু মারা যায়?
হ্যাঁ, ওই দিন তিন দিন পরে, কারণ ভাইটা হয় তার তিন দিন পরে ওই সমস্যাটার জন্য,
যুদ্ধের সময়।
যুদ্ধের সময়
ওই সময় শেষ হওয়ার কতদিন আগে হলো ভাইটা বললেন? দেড় মাস।
হ্যাঁ, দেড় থেকে দুই মাস আগে হয় আর
কি। ক্রুশিয়াল একটা সময়, তার মধ্যে মাটাও মরে গেল।
জি,
বাবা তো যুদ্ধে।
বাবা যুদ্ধে, তারপরে মনে হয় যখন তিন দিন হয় যখন মা মারা যায়, মা মারা যাওয়ার মতো তখন এনেকি আমার ওই যে আন্টিরা, যে নূরজাহান আন্টি যে খবর পৌঁছাই করে তাকে নাকি আমার দাদু, আর তখন আমি মনে করেন আমার মা মারা গেছে সেটা আমি জানতে পারি যে আমার মা মারা গেছে, তখন এনেকি হাল্লা চালা মার উপরে এনেকি কান্দতেছি হাল্লা চালা, তখন আর মনে করেন ওই ভয় নাই যে হিন্দি আর্মি আসতেছে হিন্দি কেউ আসতেছে, ওইটার আর ডর পর কিছু নেই, মা মারা গেছে মানে বাবা এখানে নেই দাদু এখানে। তো তখন এনেকি নূরজাহান আন্টিকে বলা হলো কি যে আমার দাদু বলা হলো যে তুমি যেই ভাবে পারো ওর জামাইকে খবর দাও, কারণ এটা তো মনে করতে হবে, ডাকতে হবে, আর বাইরে তো আমরা তো মহিলা আমরা তো বাইরে যেতে পারো না, কিন্তু আমার আম্মু যখন মারা যায় তখন এনে কি সাত থেকে আটটা বাজতেছে, আর ওটা হচ্ছে গ্রামের বাড়ি, আমাদের ওখানে তখন বিদ্যুৎ ছিল না। কিভাবে এনে কি আন্টি যায় এনে কি খবর পৌঁছায় আসে, যখন খবর পৌঁছায় আসে তখন আমার বাবা আসে বাড়িতে, তখন আমার বাবা যখন বাড়িতে আসে তখন আমার দাদু বলতেছে যে তুমি বাড়িতে কেন আসছো, তোমার আসার ছিল না, তখন বলতেছে যে আমি আসছি এটা খবর হবে না, হ্যাঁ এটা বাইরে এটা খবর হবে না, কেন আমার আব্বুর উপরে হামলা করবে বেশি। তখন আধা ঘন্টা পরে দরজাতে লক করতেছিল, আমার বাবাকে বলতেছিল এই রেজাউল দরজা খোল, এই রেজাউল দরজা খোল, যে আমার দাদু আওয়াজ দিচ্ছে যে তুমি কে। তখন এনেকি সে আমাদের পাড়াপড়শির একজন ছিলেন, সে তার নাম নিচ্ছে, দাদু বলতেছে যে এখন আমাদের ঘরে মরা মানুষ ইয়ে আছে মত হয়েছে, এখন দরজা খোলা যাবে না, আর রেজাউল তো আসে নাই বাড়িতে, তো বলতে হ্যাঁ রেজাউল বাড়িতে আসছে তার সাথে কথা আছে।
কারা আসছে খুঁজতে, কারা আসছে মানুষগুলো কারা?
এটা ছিল পাকিস্তানি লোকে পাঠাইছেন যারা ওই যে পাকিস্তানদেরকে
সাহায্য করতো,
সাহায্য করতো, হ্যাঁ বাঙালিরা সাহায্য, তাদের নাকি নামও আমি জানি, তো তারা নাকি সাহায্য করতো। ডাকার পরে তো আমার দাদু, এরপরে আমার আব্বু গেল, আব্বু যাকে বলতেছে যে চাচা এখন তো আমি আসতে পারবো না, দেখেন আমার ঘরে মোয়াত হয়েছে, এটা ইন্তজাম করতে হবে, সকাল যে কথা হয় সকালে আপনি বলেন। তো আমাদের এটা ছিল পাকা, আমাদের বাড়িটা আমার দেওয়াল আছে, তো বলতেছে যদি দরওয়াজা না খোলে তাহলে আমরা দেওয়াল কুঁড়তে আসবো। তো এরপরে একটা বলে এই চা ও ছিল আপনার আজাদ নাম ছিল, দরজা খোল, দরজা যদি না খোলে তোমরা দরজা ভেঙে ফেলবো। তো বলতেছে দেখ এখন আমার সাথে ই করিস না, আমার ঘরের ভিতরে মোয়াত হচ্ছে, তোরা যে কথা বলার থাকে সকালে বলিস। দেখতেছে যেন গালাগালি, ভীষণ ভাষায় গালাগালি করতেছে। তো করার পরে তো আমার বাবা যে এনেকে ওইটির পরে আমাকে আর আমার ফুফুকে বাইরে নিয়ে, তো যে নাড়ার পালা যে ধান থাকে, ধানের যে নাড়া পালা হয় ওইগুলো আবার আমাদের গরুর জন্য রাখা
হয়,
হ্যাঁ উঁচা করে, তো একসাথে একুনাতে তিনটা নাড়া পালা আছে আর ওই যে চলা রাখা আছে হাতের পাকানোর জন্য এমনি উঁচা করে এনেকে রেখে ফেলছে। তো ওই কোনাতে ফুপুরে আর আমাকে বলছে যে ওকে তুই সাথে রাখবি, এখানে থাকবি, এখান থেকে নড়বি না। আর ওইখানে আমাদের অনেক মনে করেন আপনি সুরি সোরা যে বড় বড় তরোয়াল ছিলেন, রান্দাও ছিলেন, এগুলো ওইখানে রাখা হয়েছে, আর যুদ্ধের বিষয়ে এনেকি বেশি করে রাখা হতো, হ্যাঁ তো ওইগুলো জানতাম, তো ওইখানে এগুলো রাখা হচ্ছে, বলছে এখান থেকে তোরা নড়বি না, যদিও এনেকি কিছু হয় হামলা হয় তারা পলানোর চেষ্টা করবি, কিন্তু তারা সামনে আসার চেষ্টা করিস না। তো আমি আর আমার ফুপু আমাকে ধরে এনেকি মুখ জেতটা ধরছে যে এখানে চুপ করে দাঁড়ায় থাকবা, আর আমার ফুপুকে সবসময় নাকি কালো কাপড় পরানো রাখা হতো আর মুখে আপনার কালি আছে না ওইগুলা মেখে রাখা হতো। তো ওইখানে আমার ফুপুরে আমার বাবা চুপাইছে, আর আমার দাদি যে সে বয়স্ক ছিল তো সে আমার মার কাছেই বসে রয়েছে, আর আরেকটা লোক যে ওই বাচ্চাটাকে আমার ভাইটাকে ধরছিল সে ওইখানে বসে রয়েছে কোনাতে মার কাছে আর কি। আর আমার বাবা এনেকি দরজা খুলে দিছে, দরজা খুলে দেওয়ার পরে তখন এনেকি আমার বাবাকে ধরে ফেলছে।
আচ্ছা
জি, তো ধরে ফেলার পরে বলছে যে হ্যাঁ বলো কথা কি কথা আছে, তখন কথা কি আছে দেখছে 15-20 জন গড়গড়ে এনেকি বাড়ির ভিতরে ঢুকে পড়ছে, কেউ হাতে মনে করেন পিস্তল, কেউ হাতে ছোড়া, কেউ হাতে এগুলা নিয়ে এসে পড়ছে। তখন যখন আমার বাবাকে ধরে ফেলছে, ধরে ফেলে আমার বাবাকে মারতেছে, মারার পরে আমার দাদু এসে পাল জড়ায় ধরে যে আমার ছেলেকে মেরো না। তখন আমার এনেকে বলে যে দেখো দেখো পা পড়িস না, এদের থেকে এনেকে পা পড়াটা পাপ হবে, দেশের জন্য জান দিয়ে দিবি তাই এদের পাপ পড়বি না। তো আমার আমার দাদুকে একটা লাথি মেরে এনেকে ফেলাই, তো আমার দাদুকে দাদিকে বলতেছে চা আমার দেশের জন্য জান দিবে, জান কিভাবে দেয় এটা তোকে দেখাইতেছি। তো বকা দেওয়ার পরে এনেকে আমার দাদিরে দাদির সাথেই মনে করেন ওর আমার দাদির ইজ্জতটা লুটে, হ্যাঁ বয়স্ক লোক লুটার পরে এনেকে আমার বাবার সামনে আমার দুঃখ, তখন তো এতটা বুঝতাম না যে জিনিসগুলো কি হয়। তখন আমার দাদু আমার বাবার সামনে, তো আমার বাবার চোখ যখন বন্ধ করে রাখে আমার বাবাকে গালি দেয়, তুই অনেক অনেক পাকিস্তানিকে মারা হয়েছে না, অনেক হিরি করছিস না, আমি তোরকে এনেকে মজা দেখাইতেছি। তারপরে আমার তো বান্ধা হয় এনেকে আমার বাবার হাত দুইটা কেটে ফেলে,
হাত দুইটা কেটে ফেলে,
হাত দুইটা কেটে ফেলে। তাও আমার আমি দেখতেছি
কোত্থেকে হাত দুইটা কাটে, কোন অংশটাকে কাটা হয়,
এখান থেকে
কবজি থেকে,
হ্যাঁ
দুটো হাত কবজি থেকে পুরোটা কেটে ফেলে,
হ্যাঁ পুরোটা কেটে ফেলে।
ও মাই গড,
ঝাপাইতেছে এগুলো আমি নিজের চোখে দেখেছি।
আপনার মার মৃতদেহ পড়ে আছে,
হ্যাঁ মৃতদেহ,
আপনার বয়স্ক দাদিকে রেপ করা হলো, আপনার দাদুকে মারা হচ্ছে, আপনার বাবার হাত দুটো কেটে ফেলল। প্রিয় শ্রোতা একটু একটু ভাবুন, একটু ইমাজিন করার চেষ্টা করুন যে কি ঘটছে।
ওদিক দিয়ে সব লুটপাট করে নিয়ে যাচ্ছে,
মাই গড,
সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর ওদের আমার ফুপু আমার মুখ বেঁধে রাখছে যে কথা বলবা না, ওদের কথা বলবা না, ওখান থেকে শুধু দেখতে পাচ্ছেন। তো ওই টাইমটাতে আপনি দেখতে, আমার তো মনে হয় না যে এরকম দেখছে অথবা এরকম কেউ আপনার সাথে হয়েছে। ওইখানে আমার মাঠে কোটা পড়া আছে, আমার মার সাথে একটা হিন্দু লোক বসা ছিল, তাকে ঠাকুরমা বলা হতো, সে আমার মার পাশে বসা ছিল আমার ভাইটাকে নিয়ে। আমার ভাইটা কিন্তু তখন জীবিত ছিল, তো আমার বাবা শুধু হাত কাটে নাই, আমার বাবা কিছু কেটে ফেলছে। এবং কি আমার বাবা, আমি আজ বলতে চাই আমি বলতে পারি নাই, আমার বাবাকে এরকম করে তো শুধু করেছে পাকিস্তানি লোক আর বাঙালি লোকে, যে তার শুধু হাত নাই তার
পুরুষাঙ্গ কেটে ফেলেছিল, আপনাদের সামনে।
তারা তো আমাদের দিকে দেখতেছে না, আমরা দেখতেছি, আমি আমার পুপু দেখতেছি। তখন আমার পুপু চুপ, আমরাও চুপ, পুপু আমার মুখটা জেটে ধরেছিল, আর ওখানে কিছু বলতে পারিনি, কিছু করতে পারিনি। তখন এক সাইড দিয়ে আগুন লাগাই দিয়েছে, জানি না 71 সময় কত মার ইজ্জত লুটেছে, কার ঘর জ্বলছে, কিন্তু আমি আমার ঘর জ্বলতে দেখেছি, আমার মা বাবার ইজ্জত লুটতে দেখেছি, মরতে দেখেছি, আর সেটা আমি সহ্য করেছি, আর আজ পর্যন্ত আমি সহ্য করি। আমি এখনো ঘুমাইতে পারি না, ওই কথাগুলো আমার মনে পড়ে না, আমি ঘুমা আসলে আমার ওই আগুনগুলো ওইগুলো আমার চোখের সামনে আসে, ওই গুলাগুলো আমার চোখের সামনে আসে, আমি ঘুমাতে পারি না, এখনো ঘুমাতে পারি না, জানি না কাদের সাথে এগুলো হয়েছে, আমি এটা বলতে পারবো না, কিন্তু আমার সাথে এটা হয়েছে। তখন আমার বাবা কিছু বলতে পারে না, তারপরে ওর আগুন লাগিয়ে দিয়ে আজাদ সে বাইরে বের হয়ে যায়, বাইকে আরেকজন থাকে লতিফ, লতিফ সে যাইতে দরজাটা খোলা থেকে তখন বলতেছে যে নার্গিস তো এখানে আছে, জেতা মানুষের তো অনেকেই খারাপ কাজ করেছি, সে আরো খারাপ ভাষায় বলে ভাইয়া, সেটা আমার বলতে ঘৃণা হচ্ছে, ওই কথাগুলো বলে বলে। তারপর আমার মাকে তিনটে লোক টেনে আনে বাইরে, বাইরে টেনে আনে, আমার ভাইটা যার কুলে ছিল ঠাকুরমা তাকে লাত্তিতে ফেলে আমার ভাইটার গলার উপর পাও দিয়ে, তারপরে ঠাকুরমার ইজ্জত নষ্ট করে, তাকে রেপ করা হয়। আমার ভাইটা ওখানে মারা যায়, 3 দিনের ভাইটা ছিল আমার,
আপনার 3 দিনের ভাইটাকে গলায় পাড়া দিয়ে ধরে
ভাইটাকে মারা হয়েছে। আপনাদের সাথে হয়েছে কি আমি জানি না, আর কোন মার সাথে বোনের সাথে হয়েছে কি আমি জানি না, কিন্তু আমার সাথে হয়েছে। আমরা 3 দিনে ভাইটাকে মেরে ফেলে, তখনও আমি আওয়াজ করতে পারি না, সামনে আসতে পারি না, আমার ফুপু আমাকে ধরে রাখে। আমার ফুপু 13 থেকে 14 বছর বয়স ছিলেন তার, তখন যখন আমার মাকে টেনে এনে আমার মার কাপড় টাপড় ভেঙে ফেলে,
আমার মৃত মায়ের কাপড় খুলে ফেলা হয়
মায়ের, আমি তখন এটাই বলি মানুষ,
ও মাই গড,
যে তা মানুষের রেপ হয়, কিন্তু তখন মরা মানুষের রেপ কেউ দেখছেন কিনা জানি না, কিন্তু আমার মা রেপ করেছে।
আপনার মৃত মাকে রেপ করা হলো?
রেপ করা হলো। তখন আমি ওইখান থেকে আর আমার সজন আমার পুর হাতটা আমি ছেড়ে ওইখান থেকে একটা দাও উঠেছি, আমি জানি না আল্লাহ পাকে আমার তখন কোথার থেকে এতটা শক্তি দিয়েছিল ভাইয়া, যে তো ভাই আমি বলতে পারি না। তখন আমি তাকে যাই পিছের থেকে তাকে যাই আমি কোরবান শুরু করি, আমার আরো দুটা লোক আসে তখন ওইখানে, তখন আমার ফুফু আসে, সেই দুটা লোক কি ভাবে যে চড়ায়, যখন জেতা মানুষকে রেপ করতে ভালো লাগে, মরা মানুষকে রেপ করতে ভালো লাগে, আমরা তো জেতা মানুষ, আয় যে কি কে করবি রেপ করবি, তারা তো আমি তো আপনাকে রেপ বলতেছি, কিন্তু তারা রেপ ভাষায় কথা বলে নাই, তারা খারাপ ভাষায় কথা বলছে, আর বুঝবেন যে কোন ভাষায় কথাটা বলছে। তখন ভাইয়া আমার ফুফুর হাতে দুইটা মাথা হয়, আর যখন
অপরাধ যদি কিছু থাকে এর চেয়ে বড় ঘৃণ্য অপরাধ মনে হয় না,
তখন একটা গোপ আমার মার পেটে লেগে যায় আমার নিজের হাতে, তখন আমি দেখি আমার মার ভুঁড়ি গুলা সেটা বের হয়ে গেছিল, তখন আমার মার উপরে আমি পড়ে যাই, আমার ফুফু আমাকে টেনে আনে, টেনে আনে আর বলে এখান থেকে চলে গেল। তখন ওই সাইডে আগুন লেগেছিল, আগুন ধা ধা করে উঠতেছিল, এদিক দিয়ে যখন টেনে আমার ফুফু এদিক থেকে ওদিক নিয়ে যাও, দিশা পাইতেছে না যে কোনার থেকে পালাবে, তখন আমার পাওটা পড়ে যায়, আমার এখনো নিশান আছে, আমার পাওটা পড়ে যায়, আমার হাতে আঁচ লাগে, তখন আমার ফুফু আমাকে ওদিক থেকে ভেজ যেদিক থেকে ই পাচ্ছিল ওদিক থেকে টানতে ছিল, ওদিক থেকে টানতে ছিল, আর আমি তখন আমার ফুর কোনো হুঁশ ছিল না, আর আমি তো বেহুশ হয়ে গেছি, আমার কোনো হুঁশ না, জানি না আপনারা কিভাবে
রানি যাবেন, প্লিজ প্লিজ, আমরা এখন আমি আর নিতে পারছি না, এখন ব্রেক নিতেই হবে আমাকে, আমি আর শুনতে পারছি না, জানি না প্রিয় শ্রোতা আপনারা কিভাবে শুনছেন আমি জানি না, তো ব্রেক নিতেই হবে, ফর শিওর ম্যান্ডেটরি, প্লিজ আপনি থামবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি, আমি কিচ্ছু বলবো না, আমার কিছু বলার শক্তি নেই আমার। এই যতটুকু সময় আমরা বিরতিতে ছিলাম ততটুকু সময় রানী জাভেদ বারবার বলেছে আমি এখনো ঘুমাতে পারি না, এখনো মনে পড়ে, কারণ ওর মাকে, মৃত মাকে রেপ করা হয়েছে প্রিয় শ্রোতা, ওর বাবার হাত দুটো কেটে ফেলা হয়েছে, পুরো শরীর কাটা হয়েছে, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে, বয়স্ক দাদিকে রেপ করা হয়েছে, এগুলো সব ওর চোখের সামনে হয়েছে, এই কোন নৃশংসতা? অনেক কিছুই তো শুনেছি, অনেক যুদ্ধের সময় অনেক ঘটনাই শুনেছি, এভাবে আমি কখনো শুনছি, আমি জানি না আজকের গল্পটা আমি কিভাবে সঞ্চালনা করব, আমি কিভাবে এই গল্পটা আগিয়ে নিয়ে যাবো আমি জানি না, আমার সমস্ত ভুল ত্রুটি আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনারা শুনছেন কিভাবে শুধু সাথে থাকবেন, আমি জানি না কিভাবে থাকবেন, আমি আর কোনো কথা পারছি না, রানী জাভেদ আপনার কাছে ফিরছি আমি, যে নিজের মা বাবার উপরে অত্যাচারগুলো হতে দেখেছি, নৃশংস পাশবিক, এবং আরো কোনো বিশেষণ থাকলে সেগুলো আমি ব্যবহার করতাম, জানি না এগুলোকে কিভাবে বিশেষায়িত করা যায়, কিভাবে নামকরণ করা যায়, যার জীবনের গল্প শুরুটা এরকম, সাত বছর বয়সটাই এভাবে শুরু হয়েছে, তার আজকে 56 অথবা 57 বছর বয়স, আপনি আরো কত কিছু শুনবেন, আই ডোন্ট নো, ওর রাতে ঘুম হয় না, বা আমি শুনেছি, আমি জানি না কতদিন এই ঘটনাগুলো আমার মনের মধ্যে বই নিয়ে আমাকে বেড়াতে হবে, নিজের সামনে দেখেছে কিভাবে জীবন পার করে এসছে এতগুলো বছর, শুনুন তারপরে বলুন আপনি।
তারপরে ভাইয়া আমার ফুফু আমাকে এদিক থেকে ওদিক থেকে কান্দে ছিল, রাস্তা পেতে ছিল না গো, আর আমি কিছু বলতে পারছিলাম না, আর আমার কোনো চেন্স ছিল না, তো আমাকে পাগলের মতো করে এধারে টানতে ছিল ওই ধারে খিঁচতে ছিল, যুব বের হবে কোন জায়গা দিয়ে, ওদিক দিয়ে আগুন লাগানো, আমাদের বাড়িতে তিনটা দরওয়াজা ছিল, পিছের দরওয়াজাতে আগুন লাগানো, এবং কি দরজা ওদিক দিয়ে বন্ধ, এদিক দিয়ে রাস্তা সামনে দরজা ছিল কিন্তু রাস্তা পেছিল না, তো তারপরে ফুফু ওইখানে আমাকে রেখে যায়, আমাদের নাড়ার পাড়া ছিল যে, তো ওইখানে দেখে যে একটা চঙ্গ যেটাকে সিঁড়ি বলা হয়, বাঁশ দিয়ে বানানো হয়, তো তখন ওই সিঁড়িটা এনে আমার ফুফু আমাকে টাইনে, কেন আমি তো হুঁশ ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, তো ও সিঁড়ি ধরে টেনে আমাকে ওই দ্বারে ফেলানো হয়, বাইরের দিকে ফেলানো হয়, তারপর ও আবার পড়ে, তো যখন আমাকে ফালায় আমার পাওটা, সিধা পাওটাই আমার পুড়ে যায়, সিধা হাতটাই আমার পুড়ে যায়, সাইডে এখনো আছে। আর এই পার ভিতরে একটা কঞ্চি, এরকম যেটাকে কঞ্চি বলা হয় বাঁশের, ওই এর একটা ফাল আমার পার ভিতরে ঘুরছে, হ্যাঁ ঢুকেছে, এই পার থেকে ওই পার হয়ে যায় পাওটার ভিতরে। এই পাওটা যখন হয়ে যায় আমার ফুপুর নিচে যখন নামে, ও নামে, নামার পরে নাকি বলতে আসছে চলো, এখন আমাকে টানতেছে, আমি উঠতে পারতেছি না, তবু দেখতেছে যে আমার পাও দিয়া কঞ্চি কঞ্চি এনেকে এই পার থেকে ওই পার হয়ে গেছে। তখন ও কঞ্চিটা ওর টেনে, আমার তখন সেন্স ছিল না, আমার উঠছিল না, জ্ঞান ছিল না, ওর টেনে বাইর করে তা ওর কাপড়ের, কারণ আমি তখন হাফ প্যান্ট আর ফ্রক গায়ে ছিলাম, আর ওর পরনে একটা ওই যে কালো কাপড় ছিল, কাপড় ফেরে আমার ওই পাওটা বাঁধ দিচ্ছে, বাঁধ দিয়ে তো আমাকে কুলে করে, আমি জানি না ও আমাকে কিভাবে নিয়ে গেছে, কারণ তখন ওর তো বয়স বেশি না, আর আমারও বয়স তখন মনে করেন 7 বছর। তখন ও আমাকে কুলো করে টেনে অনেক দূর, ভাই আমাদের বাড়ি থেকে প্রচুর দূর নিয়ে যায়, ওখানে ছিল কলা বাগান। নেওয়ার পরে আর ও চলতে পারতেছে না, আর আমি তো মনে করো হুশিয়ার, কোনো জ্ঞান নাই, তো ওখানে নিয়ে যায়। তো ও কলা বাগানের ভিতরে, ওটাকে কাঁচা বলা হয়,
কাঁচা বলতে ওটা কি,
ওটা হচ্ছে এনেকি জায়গা, খোদা জায়গা,
মানে গর্ত করা
যায়, গর্ত করা জায়গা আর কি। তো ওই জায়গাতে ও আমাকে শোয়াইয়ে উপরে কেলা পাতা বাগারা দিয়ে এনেকি রেখে, হ্যাঁ ঢেকে রেখেছে, আর ও দেখতেছে যে আশেপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা, ও বাড়ি আছে আশেপাশে, এনেকে এতটুক দূর ছিল যেরকম যে কলা বাগান এখান থেকে আধা মাইল দূর হবে, তো ওইখানে যাইয়া লক করে। লক করার পরে একটা হিন্দু মহিলা বয়স্ক, সে বের হয়, বের হয়ে এনেকে বলতেছে তুমি কে, তো বলতেছে যে হালাম্মা আমার ভাতিজি এখানে অসুস্থ হয়ে পড়েছে, আমাদের একটু সাহায্য করেন, কিন্তু আমি ওর সাথে নাই, আমাকে তো ওখানে রেখে এসেছে, হ্যাঁ হ্যাঁ, কেন ও তো আমাকে নিয়ে চলতে পারতেছে না, আর আমি তো মনে করি আমার তো জ্ঞান নাই। তখন ও দরজাটা লাগাই দিয়ে বলতেছে এখানে দাঁড়াও আমি আসতেছি, ও ভিতরে যায়, ভিতরে গেলে ওর একটা ছেলে আছে আর একটা বউ আছে, তো ওই ছেলেটার নাম হচ্ছে গোবিন্দ, তো ও গোবিন্দকে আওয়াজ দেয়, গোবিন্দ গোবিন্দ একটু বের হ, তো বলতেছি কে, বলতেছে জানি না এরকম একটা মেয়ে অসহায়, তো ও বের হচ্ছে, বের হয়ে দরজাতে আসছে, আসার পরে আমার ফুফু বলতেছে ভাই আমাদের একটু সাহায্য করেন, আমার ভাতিজি বাগানের ভিতরে পড়ে আছে আর আমাকে এক গ্লাস পানি দেন, তো ও বললো কি ভিতরে আসো, তো আমার ফুফু ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরে গোবিন্দর বউ এক গ্লাস পানি দেওয়ার পরে, ওই পানি খাওয়ার পরে আমার ফুফু অজ্ঞান হয়ে গেছে ওখানে, তার আর কোনো হুঁশ নাই, তারা ওকে পানি দিতেছে দিতেছে, আর ওর কাপড় চুপড় তো রক্তে ইসে সব মাখানো। তো এরপরে নাকি ফুর যখন হোসা হয় তখন দেখে যে বেলার 10:30 এরকম টাইম হবে,
পানি খাওয়ার পরেই উনি কি শরীরের
এটা, হ্যাঁ ওইটা ছেড়ে দিচ্ছে, আর ওরও নাকি মাদার সাইডটা পুড়ে গেছিল, কিন্তু ওর ওইটা কোনো ই ছিল না, কোনো টের পায় না, এনেকি যখন পানি খাওয়ার পরে না ও এরকম হয়ে যায়, তখন হুশ আসে ওর দিনের বেলা সকাল বেলা, তখন 10:30-10:30 বাজে, তখন ও যখন হুশ আসে তখন ও বলতেছে আমার ভাতিজি কই, রানী কই, তখন ওই ঠাকুমা বলতেছে, আর ওর কাছে সবাই, ওই তারা সবাই 3-4 জন সবাই ওর কাছে বসে রয়েছে, তো এনেকি বসে থাকার পরে যখন হুশ আসে তখন বলতেছে যে আমার ভাতিজি ছিল আমার সাথে, ও কই, তখন তারা বলতেছে যে কে ছিল তোমার সাথে, হ্যাঁ আমার সাথে আমার বাচ্চা ছিল, আমার সাথে আমার ভাতিজি ছিল, আমার সাথে ছিল, তখন বলতেছিল মা তুমি এখানে একাই আসছো, তোমার এখানে কেউ ছিল না, তুমি একাই আসল, তখন ও বলতেছে যে আমার ভাতিজি ছিল, আমি বাগানে রেখে আসছিলাম, এতটুকু আমার মনে আছে বাগানে, তো ওইখানে আশেপাশে 3টা বাগান, তো এরপরে তার ছেলে বলল কি গোবিন্দ যে আপু দেখেন যদি আপনি বাগানে রেখে আসেন তাহলে আমরা বিছে বের করব, হ্যাঁ আপনি এতটা ই হয়েন না, তো আপনি নাকি কাপড় চুপড় চেঞ্জ করেন, বলতেছে না আগে ওকে আইনে দাও তারপরে আমি চেঞ্জ করব, হ্যাঁ, তো পাগলের মতো হয়ে গেছে, তো ওর সাথে ও গোবিন্দ, তো ও গেছে ওর সাথে, আমার ফুফু ওনার সাথে গেছে, ওই মাও গেছে, যাওয়ার পরে এনেকি তেনোটা বা বাগান বিছেরান পরে লাস্টে আমাকে পায়, পাওয়ার দেখে কেলা পাতা দিয়ে এনেকে আমাকে ঢেকে রাখছে, আর আমি তখন পর্যন্তই বেবস, আমার এই পাওয়াটা ফুলে এইরকম হয়ে গেছে, তো ওইখান থেকে আমাকে কুলে করে নিয়ে আসা হয়, আনার পরে এনেকি ওদের বাসায় আনার পরে এনেকে ওইখানে ওই যে হিন্দু মহিলা বয়স্ক সে এনেকে আসার পরে এনেকে ওইটারে গরম পানি দিয়ে আমার পাও ধোলায়, ধোয়ানোর পরে মনে করেন আশেপাশে তো ডাক্তার নাই, এদিক দিয়ে মনে করেন হামলা চলতেছে, এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে, তো এরপরে এনে কোনো ডাক্তার সে গাছলা ওষুধ দিয়ে, তারপরে মনে করেন ওই আমার ফুপু আবার আমার ওর ভাবি গাইনি ডক্টর ছিল, তো এর জন্য ও অনেক কিছুটা জানে, তো তারপর ওই রস চিপড়ে দেয় গাছলা ওষুধ ওইগুলা চিপড়ে দেয়, দেওয়ার পরে এনেকে আমি একটু ই হই, কিন্তু ওখানে ওষুধ ডাক্তার দেখাইতে পারে না আমাকে, কিন্তু দেশের হালত ঠিক নাই, ডাক্তার দেখাইতে পারে না আমাকে, ওই গাছলা ওষুধ মুষুধ দিয়ে এগুলা দিয়েই ঠিক করে। তো ঠিক করার পরে তো ওই ঠাকুমা পুরো ঘটনাটা শুনলো, তো শোনার পরে সে আমার মাকে চিনতে পারলো যে নার্গিস গাইনি নার্গিস ডক্টর মেয়ে, হ্যাঁ এটা গাইনি ডক্টর নার্গিসের মেয়ে। তো বলার পরে তো বললো যে তোমরা কোনো চিন্তা করো না, হ্যাঁ তোমরা যত্ন আমাদের এখানে থাকো, এখানে সেফ আছো, এখানে কিছু হবে না। তো আমার যে ফুপু সে বললো যে আমরা কি এখানে থাকতে পারবো, আমরা তো মুসলিম আপনারা তো হিন্দু, হ্যাঁ তো বলতে আছে দেখো হিন্দু মুসলিমের কোনো ই নাই, যেটা হবে সেটা আমি দেখবো, তোমরা এখানে কোনো ই করো না, দেখাত করো না, এখানে তোমরা থাকো ভালোভাবে থাকো। তো ওদের বাসাটা ছিল এভাবে যেরকম মাটির নিচে এরকম একটা রুম বানানো ছিল, ওইখানে যদি মনে করেন থাকি তাহলে মনে করেন কেউ জানতে পারবে না। তো এরকম করে সে আমাদেরকে রাখলো, রাখার পরে এনে কি ওইখানে ভালোই ছিলাম, আমার ওই পাওটা কিন্তু আস্তে আস্তে পাওটা সমস্যা হইতেছে, কিন্তু এটা তো আস্তে আস্তে পাকতেছে ভিতর থেকে,
কারণ প্রপার যে চিকিৎসা সেটা তো পাচ্ছেন না।
জি ওইটার পাশে আর আয়তে হয়ে গেছিল মনে হন, ওই দিক দিয়ে ছেদ হয়ে এদিক দিয়ে বের হয়ে গেছিল, আর ওটাকে টেনে বাইর করা মনে হন, ওটার ওই এটা রয়ে গেছে পাড় ভিতরে, হ্যাঁ আর এদিক দিয়ে এরা মনে হন গাছলা ওষুধ গরম পানি এগুলা ছেক দিলে একটু ই হয় আর কি। তো এরকম করার পরে মাস দুই পরে এনকি আমাদের দেশটা স্বাধীন হয়, হ্যাঁ দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হওয়ার পরে এনেকি ওই ঠাকুরমা বলল আমার ফুপুকে যে তোমরা কি করবা, আমরা তো ইন্ডিয়া চলে যাব, ওদের ফ্যামিলি আবার ইন্ডিয়া, তো বলতেছে আমরা তো ইন্ডিয়া চলে যাব, তো তোমরা এখানে তোমার ফুপু বলল কি যে তুমি একটা কাজ করো আমাদের বাড়িতে কাউকে পাঠাইয়ে এনেকি একটু দেখো যে বাড়িতে কে কে আছে, ওখানে আশপাশে কে কে আছে। তো ও ঠাকুমা বললো যে আজ যদি কেউ থাকেও তাহলেও তো তোমাকে এখানে রেখে যেতে পারবো না, এর জন্য পারবো না যে তুমি তো একটা মেয়ে মানুষ আর এ তো একটা বাচ্চা, আর তোমাদের তো বাসায় কেউ নাই, কেউ নাই আর ওর বাসায় তো মনে করো তোমাদেরকে থাকতেও দিবে না। তো এই কথার পরে তারপর বললো আচ্ছা ঠিক আছে আমি ওরা দেখবো, তো ওর ছেলে পাঠাইলো আরেকটা লোক ওর সাথে দিল। তো যার পরে এনে ওরা শুনলো, কেন আমাদের ওখানে হিন্দু বাড়ি ছিল তো পাশে, তো ওখানে শুনলো, তো ওরা বললো যে এখানে আমার বাবার কিন্তু লাশ আমরা পাইনি, বাবা আমার কারো লাশ পাইনি, আমার বাবা আমার কবরও নাই যে দেখবো।
আপনারা ফিরে গিয়ে কি দেখেছেন ওইখানে?
তো ওইখানে আমি আমিও জানি আমার ফুপুকেও নেয় নাই, ওখানে যে দেখছে যে বাড়িতে তখন কেউ ছিল না, বাড়িতে একদম শ্মশান ঘাট যেরকম থাকে ওই রকম পড়ে আছে, আর আশেপাশে লোক ভাই অনেক কম লোক নাই, সব কেউ ইন্ডিয়া চলে গেছে, হিন্দুর লোক বেশি ছিল তো কেউ ইন্ডিয়া চলে গেছে কেউ এখানে চলে গেছে, এরকম ছিটা পিটা হয়ে গেছে। তো ওইখানে অনেক ঘনে আসছে যে দেখো তোমাদের ওইখানে তো কেউ নাই আর এখানে থাকতেও পারবো না তোমরা, এত বড় বাড়ি, ওই বাড়িতে এতগুলো কত অনেক লোক মারা গেছে কিভাবে থাকবা, হ্যাঁ তো তোমরা আমাদের সাথে ইন্ডিয়া চলো। তো আমার ফুফু মা বললো যে না ইন্ডিয়া যাবো না, ইন্ডিয়া থেকে কি আমাদের কি পাকিস্তান পাঠাতে পারবা? তো আমি এনেকি বললাম যে পাকিস্তানি লোক আমাদের বাবাকে সবাইকে পাকিস্তান যাবো না, আমি তো পাকিস্তান যাব না, আমি পাকিস্তানকে এখনো ঘৃণা করি, পাকিস্তানি লোককে এখনো ঘৃণা করি, আমার ঘৃণা আসে, কিন্তু এখানে তো শুধু পাকিস্তানি লোক ছিল না আমাদের বাঙালিও ছিল, আমি দেখেছি আমি ওদের নাম জানি। তখন আর কি আমার ফুফু বলল যে পাকিস্তানে আমার মেজো চাচু আছে, তার পরিবার আছে দুইটা ছেলে আর আমার মেজো চাচু আর আমার ছোট মা এনে কি আমার চাচি, তো আমরা ছোট মা বলতাম, তো তারা আছে। তো ফুফু বললো যে ওইখানে তো ভাইয়া আছে, তো ভাইয়া যদি থাকে তো ভাইয়াকে পাইলে তো একটা সমস্যার সমাধান হবে, কিন্তু এখানে আমরা থাকবো কোথায়, এখানে তো সমস্যাই সমস্যা, তো কি করবো আর তোকে নিয়ে আমি কি করবো কিভাবে চলবো, আমাদের তো প্রচুর জায়গা জমি কিন্তু কে করবার, কে আমাদেরকে দিবে, দুশ্মন কি সব মারা গেছে, সব তো মারা যায় নাই, বেঁচেও তো আছে। তো এই কথার পরে তাদের সাথে এনেকে তারা আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেল, আমার পুরাটা ভাইয়া মনে আছে, ইন্ডিয়া নিয়ে গেল, ইন্ডিয়া থেকে আমি কলকাতা আমি গেছি, কলকাতা ওইখানে মনে করি স্টেশনে একদিন ছিলাম, তারপরে ওইখান থেকে ট্রেনে করে আমাদেরকে দিল্লি নিয়ে গেছে।
স্টেশনে একদিন ছিলেন ওনাদের সাথে?
হ্যাঁ ওনাদের সাথেই নিয়ে গেছে। তো দিল্লি একদিন ছিলাম, শোনার পরে ওই একটা শহরের নাম আছে সীমাপুর, তো ওই সীমাপুরে ওদের আত্মীয় থাকে, তো সীমাপুরে নাকি ওদের সাথে আমাদেরকে নিয়ে গেছে। ওইখানে ওদের বাসায় 15 দিনের মতো ছিলাম। ফুপু বলতেছে আমি পাকিস্তান যেতে পারবো কিভাবে, এর একটা ব্যবস্থা করতে পারেন কিনা। তো ওই ঠাকুরমাটা বলল যে হ্যাঁ দেখতেছি, এটা আমি ব্যবস্থা করে দিব, কিন্তু করে এইভাবে দিব যে তোমরা যেন পৌঁছাইয়া তোমার চাচুর কাছে পৌঁছাইতে পারো, আর যদি তোমার চাচুকে না পাও আবার যেন তোমরা রিটার্ন আমাদের কাছে আসতে পারো। তো ওইখানে সীমাপুরে গলি নম্বর 15 ওই ইচ্ছুক পাঠান থাকে, সে তার এক ছেলে এক মেয়ে তার মা, তার ওয়াইফ এনে কি হচ্ছে আপনার আমেরিকান, আর ইসুফ পাঠান ও পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি ইসুফ পাঠান ওর নাম। তো ওর সাথে কথা বললো ওই ঠাকুরমা, ওর সাথে কথা বললো, কথা বলার পরে বলতেছে ঠিক আছে মেয়ে দুটাকে তুমি নিয়ে আসো, এ ব্যবস্থা আমি করতেছি, আমার তো শুধু মাই বাড়িতে, হেরা তো গেছে বাহিরে। ঠাকুরমা নিয়ে যাওয়ার পরে তাকে দেখলে তো ভাই আমি অনেকটা ভয় পেতাম, কেন পাঠান ছিল তো আর অনেক লম্বা ছিল, বয়স তো দাড়ি এরকম ছিল, যখন আমাকে ডাকতো আমি তার কাছে যেতাম, দেখলে তাকে ভয় পেতাম আর চিকতাম। তো এর ভিতরে তার যে মা ছিলেন সে অনেকটা রোজা নামাজি, হ্যাঁ, আর সে অনেকটা আমাকে ভালোবাসে, তো আমি তাকে আমার দাদুর নজরে দেখতাম, দাদুই বলতাম, আর আমি রাত হলে আমি ঘুমাতে পারতাম না, আমি চিকতাম, হ্যাঁ, আমার ওই জিনিসগুলো নজরে আসতো। তো আর পারিবারিক সমস্যাটা চলতেছিল, তো তখন সে আমাকে এনে কি ওখানে ডাক্তারের কাছে নিয়ে যায় দিল্লিতে। ডাক্তার দেখানোর পরে তো ওখানে আমি কিছুটা ভালো হই। ভালো হওয়ার পরে ওইখানে আমাদের 9 মাস থাকা লাগে। 9 মাসের পরে তার ওয়াইফ আর ছেলে মেয়ে আসে। এন থেকে আসার পরে
9 মাস কে রাখলো আপনাদের, কার তত্ত্বাবধানে ছিলেন?
দেখো আমিও একটা যুদ্ধ, হ্যাঁ তোমার বাবার মতো আমিও, আমাকে ভয় পেও না, আমি ওকে দেখলে ভয় পেতাম, আর হ্যাঁ পাকিস্তানের নাম শুনলে এনেকি আমার খারাপ লাগতো। তো বলতো দেখো পাকিস্তানের ভিতরে সব একরকম না, পাঞ্জাবি ও বেশিরভাগে এনেকি পাঞ্জাবিরা আমাদের দেশে লড়ছে। তো এরকম বলার পরে বোঝার পরে 9টা মাস পরে এনেকি সে গ্যারান্টির সাথে বলে যে দেখো আমি একটা ইসুফ পাঠান আমার নাম, আমার নামটা শুনতেই সবাই আমাকে চিনবে, আমি তোমাকে ওয়াদা করছি তোমার চাচাকে যদি না পাই তাহলে তোমাকে, তুমি যদি বলো যে পাকিস্তান ইন্ডিয়া আমাকে দিয়ে আসবা ইন্ডিয়া নিয়ে যাবো, যদি বলো বাংলাদেশে নিয়ে যাবা বাংলাদেশে নিয়ে আসবো, তোমার কোনো চিন্তা করো না, আর পাকিস্তানে যদি তোমার চাচু থাকে তাহলে যেখানে থাকবে ওইটা আমার জীবনে আমি বের করব।
যিনি আর্মিতে চাকরি করতেন,
জি। তো ও ভাইয়া নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর ওর বাড়িটা ছিল লাহোরে, চাচু ছিল করাচিতে। তো ওই পাকিস্তানের ভিতরে যতগুলো মনে হয় আর্মির গিয়াছে ততগুলো মনে হয় ক্যান্টনমেন্টে ও ছান মারে। ছান মারার পরে খবর পায় যে বাঙালিরা এনেকি করাচিতে আছে, করাচি লান্ডিতে আছে। তারপরে এনেকি আমার চাচু খবর পেল, খবর পর বললো যে এরকম এরকম আমরা ময়রামকে আর রানীকে নিয়ে, আমার ফুফুর নাম ছিল ময়রাম, ময়রামকে আর রানীকে নিয়ে আসছি, তো তুমি আসো। তো আসার পর ওইখানে আমার চাচু তো শুনতেই এনেকি চলে গেছে, আমার মা, ছোট মা, আমার ছোট ভাই, তখন এনেকি সবাই এনেকি ওইখানে যাওয়ার পরে তাদেরকে দেখার পরে তো মনে করেন যে আমার বাবা ফিরে আসছে। তো ওইখানে বাবা সব বললো বিস্তারিত মা বাবার কথা, তো ভাই অনেক চিল্লাইলো, তেমনও চিল্লাইলাম, চিল্লাইলে তার ফিরে আসবে না। তো আমার চাচু তারপরে তাদেরকে বলল যে আপনি যেটা করছেন সেটা তো আমি কখনো ই করতে পারবো না, যতদিন বাঁচবো ততদিন এনেকি আমাদের পাকিস্তানে যতদিন থাকি ততদিন আসা যাওয়া থাকবে। তারপর ওইখানে 3-4 দিন বেড়াই আমার চাচু তো আমাদেরকে নিয়ে আসলো করাচিতে। তো করাচিতে যখন নিয়ে আসে, আসার পরে নাকি যখন আমি চাচুর বাসায় আসলাম, আসার পরে আমাদের জীবনটা ভাইয়া অনেক হ্যাপি জাতি ছিল, কারণ আমার চাচু তখন ওইখানে আর্মি কর্তায় ছিলেন, জি। তো ছোট মা তো প্রচুর আদর করতেন, সে আমাকে বৌমাকে ডাকতেন,
উনি ডাকতেন, হ্যাঁ ওনার ইচ্ছাই ছিল না,
হ্যাঁ ওনার ইচ্ছা ছিল, এটা আমার বাবা মার থেকেই উনি এনেকি নিয়েছিল। হ্যাঁ, যখন আমার বয়স 5 বছর তখন এনেকি আমার চাচু, তখন তো পাকিস্তান আর বাংলাদেশে এক থাকে, তখন এনেকি চলে আসে আমার চাচু ওখান থেকে, তখনই তার ইয়ে থাকে যে এনেকি রানীকে আমার বউ বানাবো, তো সে আমাকে বৌমাকেই ডাকতো। আমি বলতে পারবো না যে চাচি হোক আর শাশুড়ি মা হোক, যে এরকম আদর পাচ্ছি সে অনেকটা আদর দিচ্ছে, প্রচুর আদর দিচ্ছে। চাচু বাবার কমিটা পুরো করতো, তখন বাবা মার কথা আমার এভাবে মনে পড়তো না, কষ্ট করতাম না, কিন্তু ভাই ঘুম আসতে পারতাম না। তখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, এটা হলো আগাখানিতে। আমার ব্রেনটা চেক করাইলো যে এর মানসিক সমস্যা, কেন আমি ওই রাত হইলে, দিনে আমার এরকম সমস্যা হতো না, রাত হলে আমি ঘুমাইতে পারতাম,
আতঙ্কগ্রস্ত হয়ে পড়তাম
না। হ্যাঁ, এখন রাত্রে যদি শুই 3-4 দিকে তখন আমি উঠে পড়ি। আর আমার একটা অভ্যাস ছিল, আমি 12 বয়সের থেকে আমি তাজ্জুফ নামাজ পড়া শুরু করেছিলাম। তো আমি ঘুম আসতে পারতাম না, আমি এজন্য এই আল্লাহ রিটা নিয়েছিলাম। আমাকে একজন বলছিল, যার কাছে আমি কোরআন শরীফটা পড়েছি, সে উস্তানি বলেছিল যে তুমি ঘুম আসতে পারো না, তুমি তাজ্জুফ নামাজে আসো। তখন আমি তাজ্জুফ নামাজ নাকি পড়া শুরু করি। তো তারপরও এনেকে ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার আমার চাচুকে বলল যে ওর যেইভাবে পারেন ওকে বিজি রাখেন, আর ওর সাথে ও যেন এইসব কথা না মনে করে, এসব কোনো ই করবেন না।
এটা কিভাবে সম্ভব?
তো এটা এনেকে আমার চাচুর কথাটা তখন বলেছিল, এটাও ভুলবো কি করে,
সেটা কি করে ভুলবে,
আমি ভুলতে পারবে না।
একটা কথা আছে প্রচলিত, এরকম মানে কথাটা প্রচলিত না, একটা কথা আমিও প্রায় বলি যে এমন কোন রাত নেই যার ভোর আসে না, আর এমন কোন দুঃখ নেই যার সময় ফিকে হয়ে যায় না। এটা ঠিক, আমি মানি, কিন্তু কিছু কিছু দুঃখ না কখনো ফিকে হয়ে যায় না,
ফিকে হয়ে যায় না ভাইয়া।
এই যে 50 আগের গল্পটা বলছে আজকে রানি জাভেদ, একটু কি ফিকে হয়েছে প্রিয় শ্রোতা? আপনার কি মনে হয়? আপনারা একটা ভিডিও দেখতে পারবেন আর জি সেতু পেজে, আপনি দেখতে পাবেন ওকে, ওর ছবি দেখতে পাচ্ছেন এবং ওকে শুনতে পাচ্ছেন। একটু কি ফিকে হয়েছে এবং যতদিন বেঁচে থাকবে একটু কি ভুলতে পারবে? পারবে না। ছোট একটা বিরতি নিচ্ছি আমরা এই মুহূর্তে। আপনি শুনছেন রানি জাভেদের জীবনের গল্প, এবিসি রেডিও 89.2 FM।
ভাইয়া এটা আমার গল্প না, এটা আমার সত্য কথাগুলো।
এই জীবনের সত্য ঘটনাগুলোকেই জীবনের গল্প বলে আমরা প্রচার করছি। জীবনের
আর আমি আমার মার কাছে মাপ চাই যে তাকে নিয়ে কথা বলতেছি, কথাগুলো আমি এই জন্য বলতেছি, কখনো বলতাম না সিদ্ধু ভাইয়া, কেন আমার সাথে তখন তো জং হয়েছিল, তখন বলেছিলাম, কিন্তু আমি জং এখনো লড়তেছি, আর সেটা আমার দেশে লড়তেছি, আমি
যুদ্ধ এখনো করছি,
আমি এখনো করছি,
এখনো যুদ্ধ করছি। এবং যেটা বলছিলাম, আমি বিরতি নিতেও চেয়েছিলাম, বিরতিটা নিতেও পারিনি, কারণ নিজেকে সামলাতে পারছে না, বলছেই কতক্ষণ বলবে। আমি এই জন্য প্রথমে বলেছিলাম যে জানি না আমরা কতক্ষণ শুনবো, কিভাবে শুনবো, যাই হোক পরে যা বলার বলছি আমি। এখন একটা বিরতি আমার মনে হয় আমরা নিতে পারি রানি জাভেদ, কারণ ও নিজেকে এখনো সামলাতে পারছে না, সম্ভব না, পুরো অনুষ্ঠানটাই হয়তো আজকে এভাবেই যাবে, নিজেকে সামলাতে পারবেন না। যারা শুনছেন তারাও হয়তো নিজেকে ধরে রাখতে পারবেন না, এর মধ্যেই অনেকে লিখছেন ফেসবুকে, অনেকেই SMS করছেন। ছোট ছোট বিরতি নিয়ে ফিরে আসছি, বাকি গল্প শুনবো।
Closeup presents Hello 8920. Closeup, the closer, the better. Closeup presents Hello 8920. Closeup, the closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন আজকের গল্পটা, এবং আমার অনুরোধ থাকবে যে প্লিজ সাথে থাকুন, কারণ আজকের গল্পটা একেবারেই অন্যরকম এবং ঐতিহাসিক একটা গল্প হয়ে থাকবে আজকে এই গল্পটা ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে, সেটা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন। জীবনের গল্প শুনছেন, একটু আগেও বলেছিল যে জীবনের গল্প না ভাইয়া, এগুলো সব জীবনের সত্য ঘটনা। এই সত্য ঘটনাগুলোই কিন্তু আমরা সব সময় এই অনুষ্ঠানে প্রচার করি, কখনো কোনো সংযোজন করা গল্প কখনো এই অনুষ্ঠানে আপনারা শোনেননি। আজকে আমার খুবই ভালো লেগেছে যে আজকের অতিথি এটাকে বলল জীবনের গল্প না, আসলে আমি ধরে নিলাম এটা গল্প নয়, জীবনের সত্য ঘটনা আপনি শুনছেন। তারপরেও বলবো আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920, আর যে সেতু আছে এবং ABC রেডিও 89.2 FM আপনি শুনছেন। আর এই মুহূর্তে একটু ফোন নাম্বারটা বলতে চাই, যেখানে ফোন করলে আপনিও এই অনুষ্ঠানের একজন অংশ হতে পারবেন। আপনারা সবাই এই অনুষ্ঠানের অংশ, বড় অংশ, আপনারা না থাকলে অনুষ্ঠানটাই থাকতো না। তারপরেও এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা, ঘটনাগুলো যদি শোনাতে চান সবাইকে, তাহলে ফোন করুন 09613892892 এই নম্বরে। এবং আর্য সেতু নামে একটা পেজ রয়েছে ফেসবুকে, সেটাতে আপনারা সবসময় কানেক্টেড থাকবেন এবং আছেনও। ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, আমি ফিরছি অতিথির কাছে। আপনি যেখানে বৃত্তিটা নিয়েছিলেন যে আপনি তখন পাকিস্তানে চাচার কাছে এবং আপনার চিকিৎসা শুরু হলো এবং বলা হলো মানসিক ভাবে আপনি কিছুটা অসুবিধার মধ্যে আছেন, এবং এটা হয় স্বাভাবিক, কারণ নিজের সামনে যে দেখেছে তা তার মৃত মাকে রেপ্ট হতে, বাবার উপরে যে অত্যাচার সেগুলো আমি আর রিপিট না করলাম। যাই হোক, আপনার চিকিৎসা শুরু হলো তারপরে?
জি ভাইয়া, তো ডাক্তারের কাছে নেওয়া হলো, আমার তো চাচু বললো যে না এটা তো কিছুতেই করতে পারো, হ্যাঁ তো চেষ্টা করবো যেভাবে এগুলা ভুলে থাকতে পারে,
সে চেষ্টাটা অন্তত করবে।
জি, সে চেষ্টা করবো। ও তো বাবা মার সামনে এটা হয়েছে, আর আমার তো ভাই, আমার তো বাবা, আমি তো দেখিনি, তারপরও তো আমরা ভুলতে পারি না, ও কিভাবে এটাই করবে। তো যাই হোক, যতটুকু পারে ততটুকু চেষ্টা করবো যে ও ভালো থাকার, কেন আমাদের একমাত্র নিশানি আমার ভাইয়ার। ওইখান থেকে মেডিসিন বাগারা দিল, কন্টিনিউ নিতে লাগলাম, নেওয়ার পরেও আমার সমস্যা দূর হচ্ছে না, রাত হলে আমার সমস্যাটা দেখা দিত। তো এভাবে নাকি আমাকে স্কুলেও যে ভর্তি করা হলো, তো এরকমটা হতো ভাইয়া, আমার এনেকি উর্দু পড়তে ভালো লাগতো না, আমি উর্দুকে এনেকি লাইক করতাম না, আর আমার কোনো বান্ধবী ছিল না, কোনো বন্ধু ছিল না, কেন আমি পাকিস্তানিদেরকে ঘৃণা করতাম তাদেরকে, কিন্তু তারপর আমার ওখানে থাকা লাগতো, থাকতাম। তো একটা জিনিস হতো কি যে পড়ালেখা নিয়ে এরকম হলো যে চাচু আমাকে অনেকটা চেষ্টা করে, আম্মু পড়ো, তো আমার ফুপুর কথাটা আমি বেশি মানতাম। ওইখানে আমি বললাম যে ঠিক আছে, আমি আরবি পড়বো, আর সাথে আমি বাঙালিও পড়বো, কেন আমার কালচারটা আমি ভুলতে পারবো না, আর আমার সাথে আমার বাসাতে কেউ উর্দু কথা বলবা না, হ্যাঁ আমার সাথে আমার বাঙালি কথা বলবা। হ্যাঁ, আমি পুরো উর্দু বলতে পারি, হিন্দি বলতে পারি, আরবি বলতে পারি, কিন্তু আমার বাঙালি ভাষাটাই আমার ভালো লাগে। হ্যাঁ, তো ওইখানে বাঙালি পাড়া ছিলেন, হ্যাঁ তো ওইখানে এমনকি বাঙালি বই পাওয়া যায়, তো ওইখান থেকে আমাকে আদর্শলী বই নিয়ে গেলে এগুলো ঠিক আছে তোমাকে বাংলায় পড়াবো, হ্যাঁ তুমি ঘরে বাংলা পড়বা, আর এসে তুমি উর্দু পড়বা, কেন তোমার এখানে থাকতে হলে এগুলো একটু পড়া লাগবে। তো বেশি আমাকে চাপ দেওয়া হতো না, আমি যেটা এমনকি করতাম আমার মন মতো, তো ওইটাই হইতো। আবার আমার চাচু প্রত্যেকটা বছরে, ও তো ওইখানে আর্মিতে ছিলেন, তো 2 মাসের ছুটি পাইতো বছরে, হ্যাঁ তো ওই ছুটি নিয়ে ও আমাদের বাংলাদেশে আসতো, তো যখনই আসতো তখনই আমার লিগে এনেকি বাঙালি বই এইসব নিয়ে যেত। তো আমি এনেকি বাঙালি যতটুকু এনেকি পড়ালেখা করেছি ওইটা আমার ফুপুর কাছে, আমার চাচুর কাছে, আর ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত উর্দু ল্যাঙ্গুয়েজ পড়েছি 8 পর্যন্ত। তো যাই হোক ওইভাবে, আবার এটার সাথে সাথে ভাইয়া আমি ওই ডিজাইনার কাজ করতাম,
কেন আমি বলতে কি মানে পোশাকের ডিজাইন,
জি পোশাকের ডিজাইনার,
নিজে নিজে করতেন,
জি এটা আমি নিজে করতাম না, ওখানে কোর্স হইতো,
আচ্ছা মানে স্কুলে,
জি ওখানে স্কুলে এগুলো শিখাইতো। তো আমি ওইখানে ভর্তি হইলাম যাতে আমি ব্যস্ত থাকবো, কিন্তু আমার একটা কথা ছিল কি যে আমার দিনে তো এগুলাই হতো না, আমার রাত্রে সমস্যাটা হতো। তো বাবা এনেকি আমার যে চাচু ছিলেন ওকে আমি বাবা ডাকতাম, আর ও আমাকে সবসময় মা ডাকে ডাকতো, কেন আমাদের খানদানের মধ্যে এমনি মেয়ে ছিল না, কম ছিল, জি হ্যাঁ, তখন আমি যেটা বলতাম যেটা করতাম ওইটাই হতো। আবার আমার চাচুর একটা জিনিস ছিল কি সে যে কোনো কাজ করতো আমার কাছে জিজ্ঞাসা করতো, হ্যাঁ মায়ের কাজটা করবো, আমি যদি বলতাম যে হ্যাঁ করো তাহলে করতো, আর যদি মানা করতাম তাহলে করতো না, নিজেকে বিজি রাখা দিলাম। আর আরবি আমার ফুপু পড়াইতো যতটা আমি বিজি থাকতে পারি আর কি, ওইভাবে চেষ্টা হলো। অনেকটা হেভি যেতেছি আস্তে আস্তে, মনে করেন দিন যেতেছে, দিন আসতেছে, তারপরে এনেকি আমার ফুপু ময়রাম, ও যে আপনার ইসুফ পাঠান, হ্যাঁ ওই ইসুফ পাঠানের ছেলের জন্য সে এনেকি আমার ফুপুর রিস্তা মাংলো আর কি।
আচ্ছা, মানে আপনার ফুপুকে পছন্দ করলো?
জি পছন্দ, সে পছন্দ আগে থেকেই ছিল, তো তার ছেলে বাইরে ছিল, তো ছেলেও দেখেছে, 76-77 দরানের কথা বলতেছি যে তখন এনেকে আমার ফুপুর বিয়েটা হলো। তো বিয়েটা এইভাবে হলো,
ইসুফ পাঠানের ছেলের সাথেই হলো,
ছেলের সাথে এইভাবে হলো, যখন ও রিস্তার জন্য আসছে আমার চাচুর কাছে এনেকি করাচিতে, তখন এনেকি আমার চাচু বলল যে ইসুফ পাঠান তুমি যতই পাকিস্তানের মালিক হও না কেন, এটা বাঙালির মেয়ে, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে একতরফ আমার মেয়েকে রাখতে হবে, আর একতরফ এনেকি আমার মেয়ের ওজনে সোনা রাখতে হবে, তাহলে বাঙালির মেয়ে এনেকি পাকিস্তানের কাছে দেওয়া হবে, সেইভাবে বললো। হ্যাঁ, বলার পরে এনেকি ইসুফ পাঠান বলল যে আমি একটা পাঠানের বাচ্চা, আমি আসল পাঠান, আমি মুসলমান, তুমি যদি তোমার মেয়ের দাম লাগাইয়া থাকো, এখানে কিম্মত আর কি বলে, দাম লাগাইয়া থাকো তাহলে অনেক বেশি লাগাইছো, আর যদি ইসুফ পাঠানের বোর কিম্মত লাগাই থাকো তো অনেক কম লাগাইছো। হ্যাঁ, আমি একতরফ সোনাকে যতটি কলনি আছে বাঙালির সবাইকে এনেকি ফ্রি খাওয়াবো, আর তোমার মেয়ে এনেকি সোনা দিয়ে নিয়ে যাবো। অর্থশালী ছিলেন, আর মনে করেন এখনো যদি কেউ ইসুফ পাঠানের নাম নেয় সে দুনিয়াতে নাই, আল্লাহ পাকে ভেস নসিব করুক, তাকেও প্রচুর লোকে চেনে আর কি বাঙালিরা, মনে করেন আমাদের বাঙালি তো ওইখানেও প্রচুর, ও সবাইকে হেল্প করতো। ও দুনিয়ার জন্য মনে করেন কিছু করতো না, ও দিনের জন্য করতো।
জি
জি।
এবং সেটা তো আপনাদের জন্য করেছে, নয় মাস তার কাছে রেখেছেন।
জি।
তারপরে উনি আপনার চাচাকে খুঁজে বের করে, নিঃসন্দেহে ভালো মানুষ।
জি জি। আর সে বাংলাদেশকে অনেকটা ভালোবাসতো, কিন্তু বাংলাদেশে সে অনেকবার আসছে, আর সে অনেকবার জঙ্গল লড়ছে। শুধু সে না ভাইয়া, অনেক পাঠানি এরকম জঙ্গল লড়ছে,
যারা আসলে মানবতাটাকে বুঝতে পেরেছিলেন, তারা বাংলাদেশের পক্ষে
লড়ছে। তো তারপরে
একটু থামাই, আজকের এই গল্পটাতে অনেক কিছুই অজানা, অনেক কিছুই কিন্তু আপনার কাছ থেকে আমরা শুনছি, লাখ লাখ মানুষ শুনছে।
জি ভাইয়া। তারপরে যখন এনেকি আমার বাবা এনেকি রিস্তাটা একসেপ্ট করলো, বরযাত্রী আসে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি চলন।
জি জি।
হ্যাঁ, তো এখানে বলে বরযাত্রী,
তো আমাদের দেশে তো বরযাত্রী বলা,
বরযাত্রী। ঠিক আছে, যখন বরযাত্রী মনে করেন আসবে, তখন কি রামলে, কিন্তু এখন না, মনে করেন সেহেতু ৭৭-এর কথা এটা, বলছিল আমার চাচুরে যে ১৫০০ বরযাত্রী আসবো আমরা, আমাদের তরফ থেকে যে খানা সেটাও সে দিবে, আর তাদের তরফ থেকে যে খানা হবে সেটা দাম তারা দিবে,
আমার খরচই
উনি বহন করবে। আর তারা বরযাত্রী আসছিল হেলিকপ্টারে।
হেলিকপ্টারে?
জি। তো যখন তারা হেলিকপ্টারে, আমাকে যারা শুনতেছেন পাকিস্তানি লোক, আমি বলবো বাঙালি হোক পাকিস্তানি হোক, তারা এনেকি জানতে পারবে যে আমি কোন কথা বলতেছি। তো বরযাত্রী আসবে এনেকি আপনার হেলিকপ্টারে, তো ১৫০০ বরযাত্রী হেলিকপ্টারে আসা, তাহলে মনে করেন কয়টা হেলিকপ্টার আসবে?
হেলিকপ্টার লাগবে।
জি, আসবে
তাহলে ১৫০০ বরযাত্রী আসে এবং সবাই হেলিকপ্টারে।
জি, হেলিকপ্টারে।
প্রিয় শ্রোতা শুনছেন ব্যাপারটা, অবাক হচ্ছি আমিও এবং আপনারাও নিশ্চয় অবাক হচ্ছেন, এবং অবাক হওয়ার মতো উপাদানের কোন অভাব এই গল্পে নেই আজকে।
দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, তখন ওইখানে এনেকি আর আমার ফুপুকে ৭২ তোলা এনেকি দিছিল, সে সৈন্য দিছিল। জি, আর রূপা দিয়েছিল, তো রূপার তার দিয়ে আমার ফুপুর ইটা ই হয়েছিল, যে জোড়ারা ছিল ওইখানে, তারা পুরাটাই এনেকি করে, তারপরে আমার ফুপুর বিয়ে হচ্ছে তার সাথে। তো বিয়ে হওয়ার পরে আমার ফুপুকে ইসলামাবাদে নিয়ে যাবে, তো ওইখানকার রেবাস মনে করেন অন্য ধরনের, ওইখানকার খানা অন্য রকমের, ওই রকমের খানা আমি বাংলাদেশে এখনো দেখি নাই।
কিরকম ছিল সেই খাবারগুলো
ভাইয়া? ওইখানে মনে করেন ৩০০ রকমের খানা ছিল।
৩০০ রকমের?
জি। ওইখানে কবাব বাগারা, এইসব টিক্কা বাগারা, এইসব মনে করেন আলাদা আলাদা মনে করেন ডিশ হয়, আবার মনে করেন মিষ্টি ডিশ, মনে করেন ৫০ কিসিমের শুধু মিষ্টি ডিশ ছিল।
বাবা,
তো এইভাবে মনে করেন তারা অনেক ই করে এনেকি আমার ফুপুর বিয়েটা হয়। যখন আমার ফুপুর বিয়ে হয় তখন ৭৭-এর কথা এটা, তো আমি কিন্তু তখন এনেকি বড়, তো আমি সবকিছু বুঝি।
তখন আপনার ১৪-১৫ বছর?
হ্যাঁ হ্যাঁ। তো তখন আমি ক্লাস ৮-এ পড়ি, তো ওইখানে আমার ফুপুকে এনেকি আমার ফুপুর সাথে এনেকি এখন আমি যাব। তো জিনিস হচ্ছিল, যখন আমি আমার চাচুর কাছে ছিলাম তখন আমার ফুপুর সাথেই আমি ঘুম আসতাম, ফুপুর সাথে গেলাম, তো তাদের বাসর ঘরটা এইভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, ওদের আপনার যে পর্যন্ত মনে করেন এটা সাজাবে, তো ওই ফুল দিয়ে আর উপরে মনে করেন ফুলে দিয়ে হয়। আর যখন বাসর রাত, এখন তো বাসর রাত বলে, ওখানে সোহাগ রাত বলা হয়, তো ওই রাত নাকি ওইখানে, তো আমি ফুপুকে বলে যে আজকে তো তুমি বিয়ে করে পরের ঘরে চলে গেছো, তো আমি শুভ কার কাছে, তো ওদের বাসর ঘরটা যে সাজাইছিল, হ্যাঁ, আমি বলতেছিলাম আমি মাঝখানে শুবো, ফুপা এই সাইডে শুবো, আর তুমি ওই সাইডে শোয়া। হ্যাঁ, তারপর আমি ওখানে শুয়েছি, আমি ঘুমাইছি, আমি ঘুমের পরে আমাকে জি সরে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে ওরা এরকম মনে করেন আমাকে প্রচুর এনি করে আমাকে আদর,
মানে এটা অনেক আদর করারই লক্ষণ, কিন্তু
অনেক আদর করতো, অনেক
বাসর রাতে সেখানে আপনাকেও রাখা হলো। আপনি যাই হোক অনেক কিছু হারিয়েছেন, সবকিছুই হারিয়েছেন, কিন্তু ভালোবাসাও প্রচুর পাচ্ছেন।
জি, ভালোবাসাটা আমি অনেক পেয়েছি, মনে করেন এটা পড়ি আর আমি পড়বো না, আমার কথা আমি মনে করেন ওই উর্দু পড়াটাই আমার মাথায় ই হয় না। তখন আমি বললাম কি যে আমি আর পড়বো না ফুপু, এ পর্যন্ত আমি তো এখন লিখতে পারি, এটা বুঝতে পারি জিনিসগুলা কি হচ্ছে, তাহলে আমার আর পড়ার দরকার নেই, তো আমি আর ভাইয়া পড়ি নাই। এদিকে আসি যে জাবেদ, সে হচ্ছে আমার চাচাতো ভাই, আর তার বয়সটা হয়েছে আমার থেকে ডাবল।
আচ্ছা,
তো ওর ওর সাথে আমার সাথে এনে কি আমার বাবা যখন ছিলেন তখনই ছোটবেলার থেকে এটা কথা ছিল আমার চাচুর সাথে যে তোমার মেয়ে আমার ছেলের জন্য নেব।
আচ্ছা, হ্যাঁ, ওই যে বললেন,
জি জি,
আপনার বয়স তখন ৫ বছর?
জি, ৫ বছর। হ্যাঁ, তখন এনে কি আর আমার দেওয়ার, সে আমাকে এনে কি অনেকটা ভালোবাসতো, যেটা মনে করেন কি হয় দেওয়ার ভাবির ভিতরে অনেকটা ভালোবাসত, কিন্তু সে আমাকে ভাবি কখনো বলতো না, সে আমাকে এনে কি বউ বলতো।
আচ্ছা,
জাবেদ তখন এনেকে জব করে ইসলামাবাদে, তখন ও অন্য নাম দিয়ে ও আমার কাছে দুইটা চিঠি লেখে আগে। জি জি, বাংলা ভাষার তো আছে আর উর্দু ভাষার তো
আছে।
জি জি, দুটো ভাষায় আমি এখনো পড়তে পারি ভাইয়া। জি, কি দুটো ভাষায় এনেকে দিয়ে চিঠি লিখছে। তো চিঠি লিখে এনেকে বই করছে, এনেকে আমাকে অবার্ড দিছে যে ও আমাকে লাইক করে, ও আমাকে ভালোবাসে আর কি। এটা তো দুটা চিঠি এনেকে, একটা চিঠি পাঠাচ্ছে তো ওটার মধ্যে লেখছে এনেকে জবাব দেওয়ার জন্য, দ্বিতীয়ের মধ্যে লেখছে যে আমি জবাব দিইনি তার জন্য। তো আমি দ্বিতীয় এটা আমি আমার ফুপুকে নাকি শেয়ার করছি যে ফুপু এরকম একটা ছেলে আমাকে ভালোবাসে। তো কোথায় থাকে? সে ইসলামাবাদে থাকে। কি করে নাকি? সে এয়ারলাইন্স ই করে। তো আমাকে বলছে তুমি কি এয়ারলাইন্স পছন্দ করো না, কেন তুমি সেনাবাহিনী আর নয় তো মনে করেন ওই জাহাজ চালাই নেবি? আমার এই দুইটা ই পছন্দ আর কি। জি, আমি সবসময় বাবাকে বলতাম আমার বিয়ে হবে, আমার যখন এই ছেলে দেখবা সেনাবাহিনী দেখবো আর নয় তো নেভি দেখবো। তখনও কিন্তু আমার বাবা আমাকে বলতো না, এনেকে আমার চাচু বাবা ডাকতাম তাকে, কিন্তু তখন সে বলতো না যে তোর লেগে তো আমার ছেলের জন্য নিবো অথবা এরকম কিছু। বৌমা আমাকে বলতো শুরু থেকেই। তো যখন আমার ফুপু এটা শেয়ার করার পরে বললো কি যে দেখো তুমি তখন বড় হয়েছো, যে চিঠিটা লেখছে তাকে তুমি জবাব দিয়ে দাও যে আমার বিয়ে হয়ে গেছে। তো আমার বিয়ে হয়ে গেছে আর আমার কাছে আর কোন চিঠি মিঠি লাগবেন না। হ্যাঁ, তো আমি বললাম কই আমার বিয়ে হচ্ছে, আমার বিয়ে তো হয় নাই, আর আমি তো বিয়ে করবো তোমার মতো যে হেলিকপ্টার এসে আমাকে নিয়ে
যাবে।
ফুপুর বরযাত্রে যেভাবে হয়েছে। আর আমার বাসর ঘর জানো কোথায় হবে? আমার বাসর ঘর তো এনে কি পানির ভিতর হবে। তখন বলছে তোমার বিয়ে ছোটবেলায় হয়ে গেছে, তোমার বিয়ে জাবেদের সাথে হয়ে গেছে। জি, ফুপু বললো আর তুমি এনেকি চিঠিটার উত্তর দিও না, আমি উত্তর দেবো। জি, তখন ফুপু এটা চিঠি লিখে এনেকি উত্তর দিল আর কি, যে ওর বিয়ে হয়ে গেছে, ওর আর চিঠি লিখবেন না আর বিরক্ত করবেন না,
কারণ কেউ তো বুঝতে পারেনি যে এটাই যাবে।
হ্যাঁ, এটাই যাবে।
তা যাবে তো অন্য নামে চিঠি পাঠাচ্ছে।
জি, অন্য নামে চিঠি পাঠাচ্ছে।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো এটা করার পরে তো আমি বললাম কি আমার প্রেম করার আগেই শেষ হয়ে গেল। ফুপু বলতেছে তুই দুষ্টমি করিস না, হ্যাঁ তুই এখন প্রেম করতো জাবেদের সাথে। তা আমি করবো তো, ওকে তো ভাই বলি, তো ওকে কেউ সাথে কি প্রেম করবো, ও তো কত বড়। তো বলতেছে পাগল, এটা তো তোর মা বাবা ছোটবেলার থেকে কেছে, তোর মা বাবা তো নেই, তাহলে তার কথাটাই
রাখতে হবে।
জি, রাখতে হবে।
আর এদিকে আপনি একটু আশাহত হলেন যে একটা প্রেমের চিঠি আসলো,
কে
পাঠালো কিছু বুঝতে পারছি না, একটু প্রেম যদি করা যেত, তাই তো? আচ্ছা, এর মধ্যে ঘুরে বালি দিচ্ছে ফুপু।
জি ভাই,
যাই হোক, খুব একটা রোমান্টিক সময় সূচনা হচ্ছে, আর এই সময় আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা খুব আনন্দ ঘন কিছু সময় নিয়ে ফিরে আসবো। আমরা খুবই বিমর্ষ এবং সবচেয়ে নিকৃষ্টতম কিছু ব্যাপার যেগুলো হয়েছে আজকের অতিথির সাথে সেগুলো শুনে একটু স্ট্যাবল হচ্ছি মাত্র গল্পে। এই সময়টা শুনতে পাচ্ছেন ওর মুখের হাসি, এই হাসিটা থাকবে, লাইফ যে কত ডাইমেনশনাল এই যে এখন বুঝতে পারছেন, যেগুলো ঘটা উচিত নয় মানুষের জীবনে, এভাবে কয়জনের জীবনে ঘটেছে আমি জানি না, সেগুলোর পরেই কিন্তু আবারও হাসির উদয় হচ্ছে। এজন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। তো যাই হোক, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, আর বিরতি নিয়ে আবার আমরা ঘটনায় ফিরে আসব, কিন্তু সেই ঘটনাটা যে ওখানে স্ট্যাবল করবে ওখানেই থেকে যাবে এমনও কিন্তু নয়, কারণ ডাইমেনশনাল লাইফ এবং জীবন কল্পনার চেয়েও অনেক বেশি কিছু। কেউ কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছি আপনার সাথে এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, রানী জাবেদ আছে আজকের অতিথি। বেশি কিছু বলবো না, শুধু ফোন নম্বরটা বলেই গল্পে ফিরছি যে এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। সেই নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এছাড়া আর্য সেতু নামে যে পেজটি রয়েছে ফেসবুকে, সেটাতে আপনি কানেক্টেড থাকুন। ইউআরএল অ্যাড্রেসটা বলতে চাই, www.facebook.com/setu.abcradio। ওকে, আর্য সেতু নামে পাবেন। যাই হোক, আমি আসছি অতিথির কাছে, রানী জাবেদের কাছে আসছি। একটা রোমান্টিক ঘটনার অবতারণা হয়েছে, আননোন চিঠি উড়ো চিঠি আসলো যেখানে প্রেমের অনেক কিছু লেখা, প্রেম করতে চাই, এখানে আবার ফুপু একটু
তারপরে সে বললো কি জানি চিঠিটা আমি লিখবো, সে এটা জানতে চাচ্ছিল যে আমি অন্য কাউকে ভালোবাসি নাকি এরকম কিছু আর কি। ফুফু নাকি নিয়ে চিঠির জবাব দিচ্ছে, তো আমি জানি না সে কি জবাব দিছে না দিছে, ওইখান থেকে আমি এনাফ। তো যাই হোক, ওটার পরে ভাইয়া নাকি আসলো,
জাভেদ আসলো,
জাভেদ আসলো, সে ক্যাপ্টেনের পোর্টস পেয়েছে। আমাদের বাসাটা সামনে অনেক খুব সুন্দর বাসা ছিলেন আমাদের, সামনে নাকি ফুলের বাগান ছিলেন, মালি ফুলের ই করতো, কাজ করতো, এখানে আবার ওই ফুলের টফের সাইডে সাইডে আবার নাকি বেঞ্চ দেওয়া ছিল
ওখানে,
হ্যাঁ বসার জন্য আবার টেবিল ছিল, ওইগুলা বসে আমরা বিকালবেলা ওখানে চা পান করতাম, অথবা বন্ধু বান্ধব মেহমান যারা আসতো আত্মীয় স্বজন তারা ওখানে বসতো। তো ওইখানে নাকি আসার পরে নাকি চা নিয়ে আসছি, আসার পরে নাকি আমাকে জিজ্ঞাসা করছে রানী বসো, তো বসছি, হ্যাঁ ভাইয়া বলেন একটা কথা বলবো, আমি হ্যাঁ বলেন, তো বলতেছে নাকি তুমি কি কাউকে ভালোবাসো, তো আমি বলতেছি না তো ভাইয়া, তো হ্যাঁ তুমি আর কাকে ভালোবাসবা, তুমি তো কিছু বলোই না, কি বলবো, তা আমি বলছি আপনি তো প্রশ্নই করেন না, তা আমি কি আনসার দিব, তো বলতেছে কেউ যদি বাসে সেটারও তো জবাব নাতেই আসে, সেটারও তো আনসার নাতেই নাকি দাও, আর সেটা নিজেও লেখো না অন্য কাউকে দিয়ে দাও, তখন হ্যাঁ তখনও বুঝতে পারিনি যে কি বলতেছে, তখন আমি বলতেছি ভাইয়া কিছুই বুঝতে পারতেছি না, কিছু কি বলেন, যেটা বলবেন সেটা সিধা ভাবে বলেন, হ্যাঁ তো বলতেছে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ ও আবার এটা জানতো যে আমি বাংলাটা বেশি ভালোবাসি, তো আমি তো এটা শুনেছি ফুপুর কাছে যে ওদের আর ই হচ্ছে
বিয়ে ঠিক হয়েছে,
হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে, তা আমি বলতেছি যে তুমি ভালোবাসলো নাকি তোমার মাথা লাগবো, আর যদি না বাসো তাহলেও তো তোমার মাথা লাগতে হবে,
মানে তোমার সাথে
তোমার সাথে থাকতে হবে, হ্যাঁ তো বলতেছে না তারপরও তো একটা জিনিস আছে না, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে তো নাকি আমাদের সংসারটা নাকি ই হবে না, সুখী হবে না, হ্যাঁ আর যদি তুমি ভালোবাসো তাহলে সংসারটা সুখী, আমি কই হ্যাঁ আমি ভালোবাসবো, আমি আগে বিয়ে করবো, বিয়ের পরে এনেকে তাকে ভালোবাসবো, তো বলতেছে তাই, আমি বলতেছি হ্যাঁ তাই, আমি কি তোর কাছে তো বিয়ে করলে এনেকে কি হবে, আমি তো ওর কাছে বিয়ে করবো যে হেলিকপ্টারে আসবে,
আচ্ছা আপনি বলতেছেন
জি যে হেলিকপ্টারে বরযাত্রী নিয়ে আসবে, হ্যাঁ আর আমার শোয়াক রাতে হবে ভাইয়া কোথায় জানো, তো বলতেছে কোথায় হবে, তো ও আমাকে আবার একটা কথা বলতো সবসময় আমাকে পাগল বোন বলতো, অনেক আদর করতো ভাইয়া, আমার ড্রেস আনা, আমার ছোট বড় খেয়াল রাখা, আমি যেটা ভালোবাসি সে জিনিস দেওয়া, কেন ও জানতো যে বিয়ে করতে হলে ওকেই করতে হবে, কেন এটা বাবার অনুমতি ছিল, তাই আমি বলতাম কি যে আমি তো এভাবে বিয়ে করবো, হ্যাঁ আর আমার শখ রাতটা কিন্তু পানির ভিতরে হবে, যদি করতে পারিস তাহলে আমি রাজি আছি যা, এইভাবে সিধা ভাবে, তো ভাইয়া নাকি বললো হ্যাঁ পিকচার দেখো নাকি ফিল্ম দেখো যে ওই ভাবে তোর বর আসবে, আমি কেন দেখবো না, তুই আমার নামটা কি জানো রানী, রানী এনেকি বলতাম, তো বলতেছি তুই তো কালো আর রানী তো এরকম সুন্দর, তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তোর যদি না পছন্দ হয় তাহলে বাবাকে যে মানা কর, তো বলতেছে এটা তো পারবো না, বলতেছে বাস আর কিছু তোর ইয়েছে তোর কিভাবে হলে আমি তোকে বিয়ে করতে পারবো, তো বলতেছে বাস হ্যাঁ হ্যাঁ এতটুকুই হবে, তোর বেশি খরচা লাগাইতাম না, বলতেছে তুই জানিস এতে কত খরচা আসবে, এত টাকা তো আমি বেতনও পাই না, আমি বলছি তোর করা লাগবে না, অ্যাঙ্কেল আছে না ইউসুফ পাঠান, বলতেছে সে করবে, আমি হ্যাঁ কোথায় আচ্ছা ঠিক আছে, তো ও চলে গেল আবার, ও তখন ঠিকই নাকি ও আমাকে লেটার লাগতো, আমি পছন্দ করতাম ভালোবাসে আর অনেক সুন্দর সুন্দর এনেকি কোথাও কোথায় বসে আছে কোথায় কি করায় সব কিছু আমাকে এনেকি লেখতো, আমার অনেকগুলো চিঠি,
রোমান্টিক কিছু স্মৃতি বলেন, এই যে কিছুক্ষণ আগে বলছিলেন আপনাদের মধ্যে আপনি শর্ত জুড়ে দিচ্ছেন সে আবার বলছে কত খরচ লাগবে জানিস, এটা কিন্তু আমি ফিল করতে পারছি কত একটা আনন্দ ছিল,
হ্যাঁ আনন্দ তো ছিল চিঠির ভিতরে নাকি বেশিরভাগে যেটা আমি ভালোবাসতাম এনেকি একটু বাঙালিতেই ও চিঠি লাগতো, তারপরে বলতো যে আমাদের ছেলে হবে তো এই নাম রাখবো, মেয়ে হবে তো এই নাম রাখবো, এইসব কথা হতো আর কি, আমার বিয়েটা হয়ে গেছে যখন জানাজানি হয়ে গেছে তার ছয় মাস পরে আমার বিয়ে হয়ে গেছে, এখান ছাড়া হবে না, কেন বাবা একটু ছিল আমার বাবা মা নেই, তাদের আশা ছিল এটা, সে কথা দিয়েছিল আমার এই বাবাকে আমার শ্বশুরকে যে হ্যাঁ তোর ছেলের কাছে যাবে, তো ও আমার এটা ছিল যে আমার আমার তো একটু বড় ছিল, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ওর জবটা এরকম জবটা আমি চাই,
কিসের কাজ করতো,
হ্যাঁ ও ক্যাপ্টেন ছিল,
হ্যাঁ 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 ক্যাপ্টেন ছিল,
এটাই
তো আপনি চাইছেন,
এটাই আমি চাইছি
যে হয় নাবিক হবে না হলে ক্যাপ্টেন হবে,
দুটার একটা, তারপরে আমার বিয়ে হয়ে যায়, তারপর এটা হয়েছে যে ইউসুফ পাঠান যে অ্যাঙ্কেল সে আমাকে মেয়ের মতো জানতো, তো এই সবগুলা সে নাকি খরচা গুলো পুরো নাকি ইউসুফ পাঠানই করেছে,
উনিই করেছেন, আবার আপনার যে আশা ছিল হেলিকপ্টারে আপনারা বসে আছেন,
হেলিকপ্টারে আসছে, আর হেলিকপ্টারে আমার বরাত আসছে, ইনফ্যাক্ট আমার যে আপনার পানির জাহাজের ভিতরে আমার সোহাগরাত হয়েছে,
তাই আসলে বাপরে বাপ, খুবই ভাগ্য।
আর ওই ফুলের মধ্যে মনে করেন গোলাপ ফুল, এত গোলাপ ফুল ছিল, গোলাপ ফুল দিয়েই মনে করেন আমার আমার সব সেজেছিল।
আচ্ছা,
যেটা যেভাবে মনে করেন আমি চেয়েছি
সেভাবে
সেইভাবেই হয়েছে।
একভাবে হয়তো আপনি সব হারাইছেন, আর একভাবে সবই পাচ্ছেন। পৃথিবী কিন্তু এমনই ব্যালেন্স করে দেয় সবসময়, একেবারেই কারোর কাছ থেকে সব নিয়ে না রেখে দেয় না, কিছুটা আবার ফেরত দেয়, কারণ প্রকৃতি ন্যায় বিচারক, সৃষ্টিকর্তা ন্যায় বিচারক।
আর অ্যাঙ্কেল ওইখানে 15 দিনের জন্য ওই ইসের ইগুলা বুক করায় দেয়,
মানে যেখানে যেখানে বাসর রাতটা হলো 15 দিন ছিলেন আপনারা?
15 দিন ছিলাম।
বাপরে বাপ, সেই সব কি ওই যে পাঠান অ্যাঙ্কেল করে দিলেন?
হ্যাঁ, পাঠান অ্যাঙ্কেল করে দিলেন
মানুষ একজন।
জি, তো শেয়ার করে দেওয়ার পরে এনেকে ওখান থেকে আমরা বাড়িতে ফিরি। যখন আমরা বাড়িতে ফিরি তখন ল্যাপটপ হ্যাঁ এরকম ছিল, আমার ফুফুর থেকে এনেকে আমার এটা বেশি ভালো হয়েছে। কিছু পাঠান এনেকে আমি তাকে এটাই বলি যে আল্লাহ পাকে তাকে যেখানেই রেখেছে আল্লাহ পাকে তাকে জান্নাত নসিব করুক, সে জান্নাতি হোক, আমিন। তো সে যখন আমি ফিরবো তখন এনেকে এখানে এক আবার একটা বরযাত্রীর মতো লোক দাওয়াত করেছে। মনে করেন যে নদীর পাড়টা ছিল ওখানে সাগর বলা হয়, ওই সাগরের যেখান থেকে এনেকে আমি বাড়ি, ও সাগরের ওইখান থেকে ও কার্পেট যেটা আপনারা বলেন এইগুলা বিছাইয়ে ফুল নিয়ে এনেকে সবাই এনেকে দাঁড়াইয়া রয়েছে, আমরা ভিতরে আসছি,
গালিচা বলা হয় এটাকে।
জি, আর আমাদেরকে ফুল ই করতেছে দিতেছে। তো এইভাবে আসার পরে একদম লাস্টে এনকে অ্যাঙ্কেল দাঁড়াইছিল, তো যখন দাঁড়াইছে তখন তাকে যে জড়াইয়া ধরছি, আর আমি তাকে অনেকটা ভয় পেতাম। জি, প্রচুর ভয় পেতাম। তো তখন ওই দিন আমার জীবনে আমি পড়তাম ওই দিন তাকে জড়াই ধরেছি। জি, আর জড়াই ধরে তখন আমি প্রচুর কান্না করেছিলাম যে আজ যদি আমার বাবা থাকতো তো ওই জায়গাটাতে দাঁড়াইয়া থাকতো। তো সেটাই সে বলছে যে তোমার বাবা, দেখো তোমার বাবা একজন নাই, তোমার যে বাবা আছে আমি আছি, দেখো কতটা এনেকি তুমি কতটা হেবে, কতটা ভালো তুমি। তো তখন সে আমাকে বুঝাইলো, বুঝানোর পরে এনেকি বাসায় রুমের ভিতরে নিয়ে গেল, সব ওইখানে আবার এনেকি মেহমানদারি করে যারা মেহমান আসছিল তাদেরকে খাওয়ানো হলো। 2 মাসের ছুটি ছিল জাবেতে, তো এভাবে ভাই কিভাবে যে ছুটি কেটে যায় সেটা বলতে পারি না।
2 মাসের ছুটি 2 নিমিষেই কেটে গেল।
হ্যাঁ,
আর আমাদেরও সময় হয়ে গেল একটা ব্রেক নেওয়ার, এখন একটা সুখের সময়। আমরা আবারও বিরতিটা নিচ্ছি, এখন অনেক কিছুই বাকি আছে। যেটা আমি একবার বলেছিলাম যে এই জীবনের গল্পটা যে কত বেশি ডাইমেনশনাল, কত বেশি গল্প যে এখানে রয়েছে সেটা আমি যতটুকু শুনেছি তার ভিত্তিতে বলছি, এবং আপনাদের জন্য সেখানে চমকের পর চমক অপেক্ষা করছে। আপনাদের জীবনে খুব ইফেক্টিভ জিনিসগুলো রয়েছে এখানে, কেউ কোথাও যাবেন না। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে এবং রয়েছে আজকের অতিথি রানী জাবেদ।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং রয়েছেন রানী জাবেদ, আছে আজকের অতিথি। এত বেশি বলার মতো কথা রয়েছে আজকে গল্পে যে আমি আর বেশি কিছু বলছি না, আমি চলে যাচ্ছি সরাসরি অতিথির কাছে, যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই বিয়ে হলো, সেখান থেকে শুরু করি যে আপনি এখানে শেষ হয়েছিল যে 2 মাস কিভাবে কেটে গেল।
এটা 2 মাস তো বলতেই পারি না যে কিভাবে গেল। আমি যেটা ভাবছিলাম যে মনে মনে এটা নাকি করতাম যে ও আমার থেকে বসে নাকি বড়, এটাই আমাকে ই করতো। কিন্তু আল্লাহর কাছে শুকর আদা করি যে আমি যেটা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি নাকি আমি পেয়েছি ওর কাছে থেকে, আর এতটাই পেয়েছি যে আমার মতো মনে হয় না যে কেউ পেয়েছে। আমাকে ফোন করতে, টিটি ফোন ছিল তখন, মোবাইল ফোন ছিল না, দিনে নাও যদি হয়তো কমছে কম 10 বার ফোন
করতো।
জি, তুমি কি খেয়েছো, তুমি কি করতেছো, তুমি কি পড়ছো। আমি বিরক্ত হয়ে যেতাম মাঝে মাঝে, কারণ আমি কাজ করতাম, বাসায় কোনো কাজ করতাম না, আমার শাশুড়ি আমাকে কোনো কাজ করতে দিত না। সে
আর শাশুড়ি,
জি শাশুড়ি, ছোট মা আমি তখনও বলতাম, শাশুড়ি হওয়ার পরেও ছোট মাই বলছি। আমার শাশুড়ির সাথে অনেকটা ফিরিয়েছিলাম যে এখন করে শাশুড়িকে দেখি, এখন করে ফ্যামিলির ভিতরে দেখি এগুলার নাই। আর শাশুড়ি যখন তোমার বলতে হয় হ্যাঁ তখন তুমি আমার বন্ধু হিসাবে, তোমার বান্ধবী হিসাবে, কেন আমার কোনো এনেকি বান্ধবী ছিলেন না। হ্যাঁ, আমি যে কথা বলবো তো যা এনেকি বলতাম আমি শাশুড়িকেই বলতাম, আর সে বান্ধবীর মতো আমার সাথে চলেছে। আর বাবা সেও একটা বন্ধুর মতো চলেছে, সে শ্বশুরের মতো সে কখনো চলে নাই। তো এরকম ভাবে মনে করেন যে আমার 2 বছর যখন হয় আমাদের বাবু হবে, তো এটা কুদরতির থেকে নাকি দেরিতে আসছে আমার বাবুটা।
আচ্ছা, মানে উনি আসতো কবে কবে?
বিয়ের পরে প্রায় আসতো। ও এটা বলতো যে আমার খানদানটা এত ছোট, আমি এক ডজন করবো, এ ধরনের কথাও বলতো। আমি বলব কি, মা দেখো ও কিরকম ভাবে কথা বলে, আমার শুধু এনে কি 2টা বেবি হবে আর 2টা বাবু হবে।
2টা বেবি 2টা বাবু?
জি,
মানে
2টা বেবি মেয়ে আর বাবু মতলব ছেলে। আর যদি বেশি লাগে তাহলে ওকে আরেকটা বিয়ে করাই দাও। তো হ্যাঁ, বলতো সবকিছু বলো, বিয়ের কথা বলো না। তো এরকম ভাবে ভাইয়া এনে কি গেল, 2 বছর পরে এনে আমার একটা আসলো সৌদির থেকে, একটা অফার আসলো আমার ডিজাইনের। আমি স্কুলে গিয়ে মেয়েদেরকে বাঙালি শিখাইতাম, তোরা আমাদের ভাষা শিখ।
ওরা কি মানে আগ্রহী হতো?
হ্যাঁ হতো, অনেক অনেকে নাকি হতো। আর শিখতো কি, আমি তোমাকে ভালোবাসি এদের মানিটা জানতো,
শুধু এতটুকুই শিখতো না,
বলতে পারতো না, বলতো হ্যাঁ তোমার ল্যাঙ্গুয়েজ অনেকটাই অনেক মুশকিল। আমি বললাম কি, তোমাদেরকে যদি আমরা বলতে পারি আমাদেরটা বলতে পারবা না কেন? হ্যাঁ, আর যদি না বলতে পারো তাহলে আমার সাথে কথা বলবা না, এটা নিয়ে অনেক বাড়াবাড়ি চলতো। হ্যাঁ, তোরা তো ভুসা ভরা, খালি মানুষের মারতে পারো, তোদের কিছু আসবে না। তো বলতো সবসময় বলতো যে কি, আমরা কি মেরেছি, আমরা তো একত্র জং দেখিয়ে নেই। তো যাই হোক, ওখানে আমি 2 বছর পরে আমি ওইখানে ডিজাইন থেকে ওখান থেকে অফার আসে আমার সৌদির থেকে,
সৌদির
থেকে ওখানে ফ্যাশন শুর হবে আমার ডিজাইনের। হ্যাঁ, ওটা যদি আমারটা যদি সিলেক্ট হয় তাহলে সব ডিজাইনার আমি করবো। তখন আমি ওকে বলি কি যে দেখো আমি কি যাবো, তখন বলতে আচ্ছা যাও কোনো অসুবিধা নাই। বলার পরে ইসু ব্যাঙ্কেলের ফোন দিয়ে বলে কি ওর সবকিছু রেডি করে দেন আর ওর সাথে আপনি যাবেন। ইসু ব্যাঙ্কেলকে এরকম নাকি আমরা মানতাম যে যেটা বলার বাইরে।
হ্যাঁ,
ও এতটা ভালোবাসতো, তো ও সবকিছু নাকি করে দিল। করে দেওয়ার পরে আমার সাথে গেল। তো এটা হলো রেতে হলো আমার নম্বরটা আসে A1-এ। তো অনেকটা খুশি হয়ে এনেকি আমি অ্যাঙ্কেলকে আবার জড়ায় ধরে, তো পরে আমি এনেকি জানতে পারি এটার জন্য অনেকটা অ্যাঙ্কেল করেছে। তো তারপরে যাই হোক, ওখান থেকে এনেকি আমি অর্ডার পাই। ওই অর্ডারে ভাইয়া আমি অনেক
অনেক বছর আগের কথা, সেই টাকার পরিমাণ এখন প্রায় অনেক 2-3 গুণের বেশি।
হ্যাঁ, 2-3 গুণের বেশি। তো এইটাই করার পরে আমি বাবাকে নাকি যে অ্যামাউন্ট হলো তো বাবাকে এনে দিলাম বাবার হাতে। তো বাবা ওই টাকাটা নিয়ে প্রচুর কান্না করেছিল সে আমার বাবার জন্য। তো আমি আবার ওইখানে আমার বাবার জন্য কোরআন খানি করাইলো বাবার নামে। তারপর ওখানে আবার একটা নীতি হচ্ছে কি ভাইয়া, ওখানে প্রত্যেকটা বছরে আপনার যতগুলা টাকা থাকবে, যতগুলা থাকবে ওইটার দিতে হয়,
মানে অংশ দিতে হয়।
হ্যাঁ, অংশ দিতে হয়। তো ওইভাবে নাকি বাবা এটি ইউজ করতো। কিন্তু এদিক দিয়ে যে আমার ছোট দেওয়ার আছে, সে ঘোরা ফেরা এনজয় করা এইগুলাকে বেশি পরিমাণ ভালো ইবাসত। তো আর ওর টাকা প্রচুর উড়াইতো। তো আমার নাকি বাবা বলতো যে সব ওর আমানাত, হ্যাঁ ওয়ারিশে থাকবে ওই টাকা। আমি 1.5 কোটি টাকা আমি ওখান থেকে প্রথম কি করি।
1.5 কোটি টাকা কি একবারে হাতে পান নাকি খন্ড খন্ড ভাবে, আলাদা আলাদা ভাবে?
হ্যাঁ, আড়াই বছরের মধ্যে 1.5 কোটি টাকা আমি অ্যামাউন্ট করি আর কি। তো তারপরে আমি দুবাইয়ের পাই,
সিটিজেনশিপ পান।
হ্যাঁ জি, এটাও ব্যাঙ্কেলের ইসের থেকে হয় আর কি, সে সবকিছু করে দেয়। কিন্তু আমি ওইগুলা তো জানতাম না কিভাবে ই করে, কিন্তু আমার ডিজাইন গুলা সিলেক্ট হইতো। হ্যাঁ, আমার ডিজাইন গুলো সিলেক্ট হইতো। আবার যাবে তাসে বাড়িতে থাকে।
আপনাদের মধ্যে কোনো অশান্তি ছিল না, সুখের জীবন ছিল?
হ্যাঁ, আমাদের মতো সুখী কেউ ছিল না। আমি যেটা বলি
সেটাই,
এটা আমি বলতে পারবো না। ও কখনো আমাকে তুই থেকে তুমি বলেছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই করেই বলতেন?
তুই করে বলতেন?
আপনি কি তুই করে বলতেন?
না,
আচ্ছা, আগে তো বিয়ের আগে বলতেন তুই করে।
আচ্ছা,
কিন্তু তুই করে বলাটাও কিন্তু রোমান্টিক একটা ব্যাপার।
হ্যাঁ, তুই বলতাম বিয়ের আগে, অনেকটা তুই বলতাম।
জি,
তারপরে ভাইয়া যখন আমার বাবু আসে অনেক দিতে, 7 বছরের বিয়ার বয়সটা, তখন আমার নাকি বাবু আসে পেটে, বাবুর 1.5 মাস হয় তখন ওর কাছে নাকি আসে যাওয়ার জন্য, সাউথ আফ্রিকা যাওয়ার জন্য,
মানে মিশনে যুদ্ধে।
হ্যাঁ, যুদ্ধে। হ্যাঁ, 3 বছরের কোর্স থাকে সেটা।
ওটা কোর্স মানে কোন যুদ্ধ ছিল নাকি কোন
কোর্স
ছিল?
কোর্স ছিল। হ্যাঁ, ওটা নাকি 3 বছরের জন্য।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ,
উনি মানে ট্রেনিং এ খেলেন কত সালে?
ট্রেনিং গেছে সে আপনার 90-তে।
90-তে আপনার বিয়ে 83-তে?
জি আমার, হ্যাঁ 83-তে।
এর মধ্যে আপনাদের একটা বাবু হইল?
হ্যাঁ বাবু, বাবু ও দেড় মাসে আমার পেটে রেখে যায়।
আচ্ছা, 90-তে যাওয়ার পরে কি ঘটলো সেখানে?
সেখানে কি মনে করেন, ওইখানে যায় যখন যায়, হ্যাঁ তখন যাওয়ার সময়টাতে ভাইয়া এরকম একটা ই হচ্ছিল যে যখন বলে যে আমি ওইখানে নাকি যেতেছি, হ্যাঁ তখন আমি এগ্রি ছিলাম না।
তখন আপনার সাথে দেখাও হয় নাই নাকি চিঠিতে বা ফোনে?
না না না, যখন যায় তখন তো আমরা এয়ারপোর্টে দিয়ে আসি। যখন দিয়ে আসি ভাইয়া তখন ছিল না যে ও চলে যাচ্ছে, কিন্তু ও আমাকে এটা বলতো, আমি বলতাম যে তুমি যে ইসে যেতেছো, জঙ্গে যেতেছো, কিরকম জানি ভাইয়া ওই সময়টাতে আমার একটা কথা আসে, আমি তো যদি তুমি কখনো ফিরে না আসো তখন আমার কি হবে? হ্যাঁ তুমি কি এটা ভাবছো যে বাবা মা চলে গেছে আবার তুমিও ই করো? তখন প্রচুর কান্না করছিলাম, তখন ও আমাকে বলছিল কি যে দেখো তুমি তো একটা বাহাদুর, আমার রানী তো বাহাদুর, ও সবসময় চিঠির ভিতরে এটা লেখতো, হ্যাঁ তুমি তো একটা বাহাদুর, তুমি তো একটা বাহাদুর মেয়ে, তুমি তো বাহাদুর বাপের মেয়ে, হ্যাঁ দেখো তোমার বাবা মা যুদ্ধ করে নাকি হয়েছে, তুমি তোমার খুশি খুশি নাকি বিদায় দেবা, তুমি যদি এরকম কান্না করো তাহলে আমি কিভাবে ওখানে থাকবো? আর তুমি এরকম ভাবে কেন বলতেছো এখানে? তো সেই কথাটা আবার ধরায়ও যে এটা তো বাংলাদেশে আর পাকিস্তানের জং না, এখানে তো আমি ট্রেনিং এ যেতেছি, এখানে কি হবে? তো আমি বলতেছি যে ট্রেনিং এ গেলে অনেক মানুষ ফিরে আসে না, তো তুমি যদি যাও তখন আমার কি হবে? তখন ও আমাকে সবসময় দুইটা বছর ওখানে, ও আমাকে যখন ফোন করতো ওইখানে থেকে আমাকেও মনে করেন দুই দিন তিন দিন পরে ফোন করতো, রেগুলার ফোন করতে পারতো না, হ্যাঁ তখন আর চিঠি লেখতো আমাকে, আমি চিঠি লেখাটা ভালোবাসতাম, তো আমাকে নাকি ফোন করবো আমাকে চিঠি লেখতো, আর সবসময় আমাকে এটা বলতো তুমি বাহাদুর মেয়ে, তুমি বাহাদুর, তুমি তো জং লড়ছো, আরে আমার রানী তো এনেকি জং লড়ছে, আমার রানী তো এনেকি ই করেছে, তাহলে আমার রানী এখানে কেন ভয় পায়? আমি অনেকটা ভয় পাইতাম কেন ভাইয়া, আমি যখন প্রেগনেন্ট হই তখন ও আমার কাছে, আমি এটা চাচ্ছিলাম যে ও আমার কাছে যেন থাকে, তো ওই জিনিসটা হয় নাই, আর ও ওই জিনিসগুলো আমাকে ফোনে বলতে পারতো না, তো চিঠিতে এনেকি লেখতো, হ্যাঁ যে আমার রানী তো এরকম বাহাদুর, আমার রানী তো এটা হবে, তো আমার রানী কেন ভয় পায়, আমার রানী জানি, আর যদি আমার কিছু হয়ে যায় হ্যাঁ তখন তুমি বাহাদুরের মতন এনে কি করবা, তুমি কখনো নিজেকে এনে কি নত করবা না, তুমি নিজেকে কখনো দুর্বলতা মনে করবা না, কেন তোমার বাপ একটা মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচা যে হে ও মুক্তিযোদ্ধা এনে কি চলে গেছে, তোমার হাজবেন্ড এসে তুমি যেটা চাচ্ছ, তাহলে তুমি এত ভয় পাও কেন?
সবসময় মানসিক ভাবে শক্তি যোগাতে হবে,
হ্যাঁ সব সময় ভাইয়া।
তখন আপনি আবার প্রেগনেন্ট, ওই সময় আবার সবচেয়ে প্রিয় মানুষ বা কাছের মানুষ স্বামী,
ওনার
প্রেজেন্সটা আপনার কাছে খুব দরকারি ছিল।
এরকম ছিল যে ওর যতই আমি তারিফ করবো, আমি আজ পর্যন্ত ভাইয়া এরকম হাজবেন্ড উপায় নেই, এরকম শাশুড়ি উপায় নেই, আর এরকম শ্বশুর উপায় নেই, এখন করতে আমি দেখতেছি দিনিয়াটা কিভাবে যেতেছে। তো তারপর সবসময় ভাইয়া ও আমাকে সপ্তাহের ভিতরে একটা চিঠি আসতো, আমার এতগুলো চিঠি হয়ে গেছিল ওর দেওয়া চিঠি, হ্যাঁ আবার আমিও পাঠাইতাম, তো সবসময় চিঠির মধ্যে ও এগুলা লেখতো, কখনো ওই লেখতো না, সবসময় আমাকে এই দিত, আর বলতো যে যদি আমার ছেলে হয় তাহলে মনে করো আমার ছেলেকে এনেকি এই নামটা রাখবা শায়ান আলী, তো আর যদি মেয়ে হয় তাহলে নামটা রাখবা লাইবা। জি, তো আমি বলতাম মেয়েটা হলো লাইবা কেন রাখবো? তো বলতো যে তুমি মানুষকে শিক্ষা দাও, তুমি মানুষকে শিখাও, লাইবার মানে সেটা কি জানো না? তো ছেলেটা এবারে আর আলী, ওর নাম বলছে শায়ান আলী এনেকি লাগবা, এর জন্য আলী লাস্টে, এর জন্য যে আলীর মানেটা হলো আলী কতটা শক্তিমান ছিল। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো এভাবে ভাইয়া যখন আমার বাবু হয় বাবুর খবরটা পাঠাইলাম, পাঠানোর পরে এনেকি অনেকটা ওইখানে ওর যতগুলো বন্ধু ছিল হ্যাঁ সবাইকে ও মিষ্টি ই করেছে, খাওয়াইছে সবাইকে, এনেকি আনন্দ করছে এদিক দিয়ে। তো যাই হোক, তারপরে আমার জীবনে এই একটা ঝড় চলে আসে যে আমি আমার শায়ানের 3 বছর হয়, তখন আমি ওর খবর আসে বেলা 5টার সময় নাকি এসে দেখায় আপনার টিভিতে, তখন আমার ঘরে টিভি ছিল না, আমার ঘরে টিভির এলাও ছিল না, আমাদের ঘরে টিভি হতো না, তখন খবরটা আমার বাবা নিয়ে আসে, হ্যাঁ আমার খবরটা আমার বাবা নিয়ে আসে, আর আমি লোনের ভিতরে আমার বাবু নিয়ে খেলাইতেছিলাম, আমার স্পষ্ট মনে আছে আপনার ওই ছোট বল দিয়ে আমি খেলা
ওর বয়স তখন 3 বছর হয়ে গেছে না?
হ্যাঁ, ওর বয়স তখন 3 বছর।
তখন ওনার ট্রেনিং শেষ হয় নাই?
না, ওর ট্রেনিং শেষ হয় নাই, ওর ট্রেনিং আগে মারা গেছে নাকি সামনে আসার ছিল
কয়েক কিছুদিন বা এক মাস দুই মাস এরকম বাকি।
হ্যাঁ, এরকম বাকি আর কি। তখন
খবরটা কি আসে?
তখন খবরটা নাকি খবরটা আসে আপনার টিভিতে হেডলাইনে দেখাতেছে যে কতগুলা লোক কোন দেশের কতগুলা লোক মারা গেছে। সেখান থেকে ক্যাপ্টেন জাভেদেরও নাম আসে। তো ক্যাপ্টেন জাভেদের নাম আসলে ওটা আমি দেখি না, ওটা আমার শ্বশুর থেকে। তো সে দেখে নাকি আমার কাছে আসে, কিন্তু আমার কাছে আসা দেখতেছে আমি বাবুনেই খেলতেছি, বাবুনেই খেলতেছি। আর সে বলতেছে আমাকে বলতেছে মা তুমি কি করতেছো? আমি বলতে দিচ্ছি দেখেন না ও খেলতে দিতে ই করতেছে, দুষ্টামি করতেছে। হ্যাঁ, আমি ওকে নিয়ে খেলতেছি। তো বলতেছে বাবা ওখানে সে এখন পড়ে যায়। তো আমি বাবাকে বলি বাবা কি হয়েছে তোমার, হঠাৎ করে পড়ে গেছো? কই না মাথা ঘুরানি দিচ্ছে। তো এনেকি আমি ডাকি মাকে, ডাকি, ডাকার পরে এনেকি আমার ঘরে বুয়া থাকে কাজের, বুয়া আসে বাবার ইসে পানি দেই, পানি দেওয়ার পর বাবা বসে, বসার পর তোমার কি হয়েছে? তো বলতেছে মনটা ভালো লাগতেছে না। আর ও আমার ওই ওকে নিয়ে আমি খেলতেছিলাম তো ওর জন্য বলে নাই আমাকে। তখন তখন বলতেছে মনটা ভালো লাগতেছে না। তো আমি বলতেছি বাবা কি হয়েছে তোমার মনটা এরকম হঠাৎ করে? আসলে চলো ডক্টর অ্যাঙ্কেলরে ফোন করো। হ্যাঁ, তো ফোন করলে নাকি সে ডাক্তার ওই সরি অ্যাঙ্কেলরে ফোন করো, সে ডাক্তার নিয়ে আসবে। ইসুফ অ্যাঙ্কেলকে ফোন করো, সে ডাক্তার নিয়ে আসবে। হ্যাঁ, তো বলতেছে না এটা ডাক্তারের কিছুই না, মা এটা ডাক্তারের কিছু না। হ্যাঁ, তো ওখানে বসলো, বসার পর মাকে বসলো, বসার পরে আমি বাবুকে ওখানে ওখানে অনেকক্ষণ পর্যন্ত রইলাম। রইলাম মতন শুধু বাবা এনেকে আমাকে দেখে দেখে এনেকে চোখের পানি ঝরতেছে কিন্তু কিছু বলতে পারতেছে না, ওর একদম গলাটা অফ হয়ে গেছে। তারপরে আমি দৌড় করে এনেকে যে ইসুফ অ্যাঙ্কেলকে ফোন দিলাম যে ইসুফ অ্যাঙ্কেল এরকম এরকম বাবা এরকম হচ্ছে। ওইখান থেকে ইসুফ অ্যাঙ্কেল এনেকে শুনে ফেলছে হ্যাঁ যে এরকম। তো সে বলতেছে আচ্ছা আমি আসতেছি, আমি আসতেছি। তখন এনেকি ইসুফ অ্যাঙ্কেল আধা ঘন্টার ভিতরে এনেকি আসা গেল। আসার পরে এনেকি বাবাকে দেখো পিসার চেক করাইলো, বিপি যেটাকে বলে, বিপি চেক করানোর পরে বিপি বাবার একদম ই হয়ে গেছে। মাও জানে না, আমাদের বাসায় আমরা কেউ জানি না, মা জানে না, আবেদ জানে না, আমি জানি, কেউ জানে না। হ্যাঁ, তো না জানার পরে এখন এনেকি ডক্টরকে বলছে যে এরকম এরকম। তো ইসুফ অ্যাঙ্কেল এনেকি বাবাকে জিজ্ঞাসা করতেছে যে কিছু শুনছেন? হ্যাঁ, তখন নাকি বাবা বলছে যে হ্যাঁ, কিন্তু ওকে আমি কিভাবে বলবো, ওকে আমি কি বলবো এটা আমাকে বলবো, কিভাবে আমি বলবো ওকে, ওকে বলার মতো আমার শক্তি নেই, ওকে বলার মতো আমার শক্তি নেই। ওর বাবা মা হারাইছে, ওর ও ভাইয়া আমার জন্য আমার বন্ধু ছিল, স্বামী তো পরের কথা, হাজবেন্ড তো পরের কথা ছিল, সবচেয়ে ভালো একটা বন্ধু আমার ছিল। তারপরে আমার বাবা আমার আমার সবকিছু ভেবো ছিল যেটা আমি বলতে পারতেছি না, আমি কি দিয়ে আপনাদেরকে বুঝাবো যে আমার জন্য কি ছিল। তখন বাবা বলতেছিল যে কিভাবে ওকে তো বলতে হবে, কেন ওখান থেকে যখন ডেড বডি আসবে তখন কি হবে? তো অ্যাঙ্কেলে বললো যে ঠিক আছে তুমি বলো না আমি বলবো। তো ওই সময় রাত হয়ে গেছিল, অনেকটা রাত হয়ে গেছিল। তো হওয়ার পরে অ্যাঙ্কেল বলতে আছে এনেকি আম্মুকে, আম্মুকে যে একটা কথা বলি, আপনার তো মা, তো মা বলতেছে কি হয়েছে? মা বল মনে করছে যে বাবার এরকম কিছু একটা হয়েছে, ডাক্তারের অথবা এরকম কিছু একটা বলেছে বাবাকে, বাবার কিছু একটা হয়েছে। তো বলতেছে এরকম কিছু বলেন না, যে আমরা তো অনেক কিছুই হারাইছি যে এখন সহ্য করতে পারবো, এরকম কিছু বলেন না। তো সে বলছে যে আপনি তো মা, আপনি তো সহ্য করতে পারবেন, আপনি যদি সহ্য না করেন তাহলে রানী কিভাবে সহ্য করবে? ও তো সহ্য করতে পারবে না, আপনার থেকে তো বেশি ও হারাইছে, ও তো সবই হারাইছে। তখন এনেকে বললো যে আপনি কি বলতে চান? তো বললো যে আপনি রানীকে দেখেন, রানীকে সামালেন আগে, এরকম এরকম জামের দুনিয়াতে নাই। তো আম্মু ওইখানেই পড়ে গেছিল,
অদ্ভুত দুনিয়া। এজন্যই বলি যে জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। আসলে এই কথাও এখন আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। আসলে মানে কি অ্যামেজিং, অদ্ভুত, মানে কিভাবে যে ব্যাখ্যা দেবো আমি। পৃথিবী কখন কিরকম আচরণ করে ফেলে কেউ বলতে পারে না। জীবন এজন্যই কল্পনার চেয়েও বেশি কিছু। প্রিয় শ্রোতা, দেখুন যে কত রহস্যময় জীবন। ওর মা একজন গাইনি চিকিৎসক ছিলেন, কিন্তু এই গাইনি সমস্যায় তিনি প্রাণটা হারালেন, তিনি মারা গেলেন। তারপরে যুদ্ধের সময় ওর ফ্যামিলির উপর পাকিস্তানিদের যে অত্যাচার, এটা অবর্ণনীয় ছিল। ও পাকিস্তানিদের ঘৃণা করত, পাকিস্তানিদের ঘৃণা করত বলেই কিন্তু স্কুলেও পড়াশোনা করেনি। কিন্তু দেখুন, যেই পাকিস্তানিদের জন্য ওর জীবনটা হয়তো একেবারে নষ্ট, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সেই পাকিস্তানি এস্টাবলিশ হয়েছে, সেই পাকিস্তানি ওর বিয়ে হয়েছে, ওর বরযাত্রী এসেছে হেলিকপ্টারে করে। কি অদ্ভুত, স্ট্রেঞ্জ, সত্যি সত্যি প্রিয় শ্রোতা, জীবন কল্পনার চেয়েও বেশি কিছু। প্রিয় শ্রোতা, আমাদের আজকের মতো এই এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে, যে এই জীবনের গল্পটা আসলে শেষ হবে না, একটা পর্বে শেষ হবে না। এই জীবনের গল্পগুলো এক এপিসোডে শুনে শেষ করতে পারবেন না, আপনি নিতে পারবেন না। আরো একটি বুধবার আমাদের
লোকেন আমার সাথে, আল্লাহ, আমি আল্লাহকে বলি, মাঝে মাঝে বলি যে সে আমার সাথে নানসাবি করেছে।
জীবনের আসলে এরকম চরম হতাশায়, জীবনের এরকম চরম ব্যর্থতায় মানুষ, আমরা প্রত্যেকেই হয়তো কখনো না কখনো এরকম বলি। এটা আমাদের সাময়িক একটা অনুভূতি, কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে আল্লাহ আসলেই কখনো কারোর সাথে ন্যায় বিচার করবেন না, এমনটা হতে পারে না। হয়তো আজকে ওর জীবনে এমন হচ্ছে যার ফলশ্রুতিতেই ও এরকম একটা কথা বলল, কিন্তু আমি এটাও বিশ্বাস করি এবং জানি যে আমার সাথে আপনার অনেকেই একমত। অনেক কিছু হারিয়েছেও, কিন্তু ঠিক, হয়তো বেশি ফেরত পাইনি, কিন্তু ফেরত কিন্তু পেয়েছে। এখন আবার যে সময়টার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ঠিক সেটা রিভেঞ্জ হিসেবে পজিটিভ কিছু ওর জীবনে আবার আসবে। ঠিক, এটা রিভেঞ্জ নয়, এটা কি বলে, ফিডব্যাক ওর জীবনেও পাবে আই বিলিভ। অন্যদিকে আপনার স্বামী জাবেদ, সে তো আপনার সাথে কোনো অন্যায় করেনি। এরকম একটা সময় যখন আপনি গর্ভবতী, সেই রকম সময় আপনার সাথে যেন সে সশরীরে অবস্থান করছে।
বলেছিল যে আমি তো সব সময় তোমার বিপদের সময় তুমি তোমার জাবেদকে সামনে পাইবা, আর আমি এটা এখনো পাই ভাইয়া, কিন্তু সে কিছু করতে কেন পারে না? আজ তার রানী কতটা অসহায় সে দেখবে না? আজ তার রানীর কাছে কেউ নেই, তাহলে সে আমাকে তার কাছে কেন নিয়ে যায় না? আমি তো জীবন চাই না, আমি তো বলি না আমাকে জীবন দাও, আমি তো বাঁচতে চাই না। আমি তাল্লা পাখিকে বলি, ভাইয়া আমি 12 বছর বসে সবার থেকে আবার বলতেছি যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি এক টাইম নামাজ কাজা করি নাই, কিন্তু তাল্লা পাখি আমাকে কেন এতটা পরীক্ষা দিয়েছে? তার কি সহ্য হয় না? সে আমার মা বাবা চিনেছে, সে আমার অত্যাচার দেখেছে, সে আমার হাজবেন্ডকে নিয়েছে, সে আমার দ্বিতীয় মাকে নিয়েছে, কেন?
এবং আপনার কাছে যা ছিল সব নিয়ে গেছে, যেটা আমি
জানি সবই নিয়ে গেছে।
আমি একবার বলেছি যে সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, এখানে আমার সান্ত্বনা দেবার কিছু নেই।
আমি বাঁচতে চাচ্ছি না ভাই, আমি অনেকবার আমি সুইসাইড করতে গিয়েছি, কিন্তু যখনই আমি সুইসাইড করতে যাই তখনই আমি জাবেদের চেহারা দেখি।
আপনার এই চেহারাটা আপনার সামনে যতদিনে ভাসবে ততদিনে আপনি নিজেকে শেষ করে ফেলতে পারবেন না, কারণ আপনার একটা সন্তান আছে।
এটা বলে তুমি কি জন্য কোরআন পড়েছো, কি জন্য হাদিস পড়েছো, কি জন্য এসব করেছো যে তুমি এই রাস্তায় যেতেছো? পারতেছি না ভাইয়া, পারি না, আমার জায়গাটা আপনারা থেকে দেখেন।
কারোর জায়গাটা আসলে কেউ ফিল করতে পারে না। তবে জীবন সম্পর্কে একটা উপলব্ধি আমি যেটা করেছি, যে
আমি জানি না ভাইয়া কারো জীবনে এরকম হয়েছে কিনা, আপনাদের
হয় না
এখানে অনেক এপিসোড শুনেছি ভাইয়া আমি, কিন্তু আমার জানি না।
এখন অনেক কিছু শোনা বাকি আছে প্রিয় শ্রোতা, আরো একটা এপিসোড এই রানী জাবেদকে নিয়ে আপনারা শুনবেন। আজকে আমরা ওনাকে বিদায় দিচ্ছি ঠিকই, সময়ের কারণে এই এপিসোডটি আজকে এখানে শেষ করতে বাধ্য হচ্ছি আমি, কিন্তু আগামী বুধবারের জন্য আপনি অবশ্যই অপেক্ষা করবেন। উনি আমাদেরকে বলেছেন যে আগামী বুধবারে উনি আবারও এখানে থাকবেন, কারণ আজকে যেখানে শেষ করলাম আমরা এই গল্পটি, সেখানে ওর জীবনের গল্প শেষ হয়নি, বরং আরেকটি টার্ন নিল, আরও একবার ওর জীবনের গল্প এখান থেকে শুরু হবে। এবং সেখানে আমি যতটুকু শুনেছি আপনি এর চেয়েও ভয়াবহ কিছু শুনবেন, এবং সেই জীবনের গল্পটা শুরু যে কিভাবে হবে সেটা হয়তো কিছুটা আজ করতে আপনি পারছেন কিনা আমি জানি না, আর সেই গল্পটারও আবার পর্যায় থাকবে, সেই পর্যায়গুলো যে কিভাবে আপস অ্যান্ড ডাউন হবে, ডাইমেনশনগুলো যে কিভাবে আপনার সামনে আসবে সেটা আপনি ভাবতেও পারছেন না। এতটুকু আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, এতটুকু এনশিওর আমি আপনাকে করছি যে আগামী পর্বে আবার যে রানী জাভেদের গল্পটা আবার শুরু হবে সেটা আর একটা নতুন জীবনের গল্প শুরু হবে, কিন্তু এই গল্পটার জের ধরে এই জীবনের গল্পটার শেষটুকু আমরা টানবো আগামী এপিসোডে পুরো দুইটা ঘন্টা। আজকের মতো বিদায় নিচ্ছি এবং রানী জাভেদকে নিয়ে আগামী বুধবার আমরা আবারও ফেরত আসছি। আপনারা সবাই সাথে থাকবেন আশা করছি। আজকের মতো বিদায়, শুভরাত্রি।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
Exclusively on FusionBD.com.